This track was downloaded from fusionbd.com.
Pranab, Bhalobashar, Bangladesh.
Yes, বন্ধু সবাইকে আরো একবার ওয়েলকাম করছি প্রাণা ভালোবাসার বাংলাদেশে, এবং ওয়েলকামের সাথে সাথে জানিয়ে দিতে চাই আরো একবার যে যে কোনো বিকাশ এজেন্ট থেকে আজই নিজের মোবাইলে বিকাশ অ্যাকাউন্ট খুলুন এবং নিজেই বিকাশ করুন। এজেন্টের কাছে আপনি যে বিকাশ সার্ভিস গুলো পাবেন তা হল বিকাশ অ্যাকাউন্ট খোলা, ক্যাশ ইন করা মানে বিকাশ অ্যাকাউন্টে টাকা ভরা, ক্যাশ আউট করা মানে বিকাশ অ্যাকাউন্ট থেকে টাকা উঠানো। মোবাইলে বিকাশ অ্যাকাউন্ট খুলে আপনি দেশ জুড়ে টাকা পাঠানো বা পাওয়া সহ আরো বিভিন্ন সার্ভিস পাবেন মুহূর্তেই। মনে রাখবেন, বিকাশ অ্যাকাউন্ট খোলা সম্পূর্ণ ফ্রি, তাই নিজের মোবাইলে আজই বিকাশ অ্যাকাউন্ট খুলুন এবং নিজেই বিকাশ করুন। বিস্তারিত জানতে ভিজিট করুন bikash.com অথবা বিকাশ ফেসবুক ফ্যান পেজে। তো বন্ধু, এই মুহূর্তে নির্ঘা আছি, আছেন গুরু এহতেশাম এবং স্টুডিওতে আরো অনেক মানুষ উপস্থিত আছেন, এবং ঘড়িতে সময় এই মুহূর্তে ঠিক রাত 11:44 থাকবো আপনাদের সাথে অনেকটা সময়। এবং যেটা বলছিলাম যে বিরতি নেবার আগে যে ফেসবুকে আমাদেরকে কমেন্ট করুন, এবং সেক্ষেত্রে আবারও জানিয়ে দিচ্ছি আমাদের অফিসিয়াল ফ্যান পেজের অ্যাড্রেস কি, এবং সেটি হচ্ছে www.facebook.com/dhaka90.4। এবং আপনি আমাদের এই অফিসিয়াল ফ্যান পেজটি যেভাবে খুঁজে পাবেন সেটি হচ্ছে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টে সার্চ বারে গিয়ে ঢাকা এফএম লিখে সার্চ দিলেই সেকাঙ্ক্ষিত অফিসিয়াল ফ্যান পেজটি উন্মুক্ত হয়ে যাবে আপনারই সামনে। এবং আপনি এখানে দেখছেন যে লাইকিং এর পরিমাণ হচ্ছে 1,29,000 প্লাস, এবং এখানে একটি পোস্টও আমরা আপলোড করেছি। তো এই পোস্টটিতে আপনি দেখছেন যে আগামীকাল 16 আগস্ট শুক্রবার নন্দন মানে সাভারে নন্দন পার্কে একটি কনসার্টের আয়োজন করেছেন আমাদের প্রাউড স্পন্সর প্রাণ আপ, এবং সেখানটিতে যারা পার্টিসিপেট করবে কনসার্টে তারা হচ্ছেন LRB, প্রমিথিউস, মিলা, পাওয়ার ভয়েস স্টার্স, সজল, কর্ণিয়া, বেলি, মাসুম, এবং অবশ্যই গুরু এতে শান্ত থাকছেনই। তো আপনি আসবেন অবশ্যই, সেটাই আশা করছি। এবং আপনি যদি আসেন তাহলে আপনি একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে প্রাণ আপের যদি লেভেল আপনি জমা দেন তাহলে 50% পর্যন্ত ছাড় আপনি পাবেন। তো এটা একটা খুব মজার ব্যাপার, আপনার অ্যামাউন্টটা একটু কমে যাবে। তো অনেক বন্ধু যুক্ত হয়েছে আমাদের সাথে গুরু এই মুহূর্তে, তো কিছু নাম আমি পড়বো যে আশরাফুল ইসলাম খায়েস উনি আছেন, লিখেছেন আপনাকে গুরুকে ঈদ মোবারক জানিয়েছেন, এবং খান মারুফও যুক্ত আছেন, এবং আরো একজন বন্ধু সুব্রত উনি লিখেছেন যে আমাদের পথ শিশু নিয়ে যে কর্মসূচি এগুলোর ছবি আপলোড যাতে করি।
আমরা কিন্তু ফেসবুকে তখন কিন্তু প্রত্যেকটি ছবি আপলোড করেছি, সেই সময় প্রয়োজনে আবারও আমরা ফেসবুকে ছবিগুলো আপলোড করতে পারি। আমরা আপনারা চাইলে কিন্তু যেটা আমাদের ডেডিকেটেড আইডি বলছে মেঘলা বারবার, ঢাকা FM দিয়ে সার্চ দিলেই আপনারা যে ফেসবুক আইডিতে পাবেন, যেখানে আমাদের লাইকিং এর পরিমাণ প্রায় 1,29,000 প্লাস, এবং সেইখানে আপনারা ওল্ড কিছু পোস্ট যদি আপনারা ফলো করেন তাহলে 4-5 তারিখ সেই সময়কার অনেকগুলো ছবি কিন্তু আপলোড করা হয়েছে, যেখানে আমরা পথ শিশুদের জন্য কাপড় কালেকশন করা, প্যাকেজিং করা এবং তাদের হাতে কাপড় পৌঁছে দেওয়া সেই ছবিগুলো আপনারা পাবেন। এবং সেই 5-6 তারিখ বিভিন্ন প্রিন্ট মিডিয়াতে এবং ইলেকট্রনিক মিডিয়াতে তো একসাথে এই 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 কর্মসূচিগুলোকে কিন্তু কভার করা হয়েছিল, যেখানে আপনারা দেখছেন যে নাসির হুসাইন এবং মুশফিকুর রহিম এদের মাধ্যমে আমরা সেই কাপড়গুলো পৌঁছে দিচ্ছি পথ শিশুদের কাছে।
এক্স্যাক্টলি, এবং বন্ধু যেটা বলছিলাম আরো অনেকক্ষণ আগে যে আজকে কিন্তু ফেসবুকের কমেন্ট অনেক বেশি বেশি করে পড়বো, তো আপনি যত খুশি তত কমেন্ট করুন আমাদেরকে, যদি আপনি লাইকিং এর সুযোগ মাত্র একবারই দিতে পারবেন। তো সেই ক্ষেত্রে যারা এখন ইনভলভ হননি ফেসবুকে তাদেরকে রিকোয়েস্ট করবো যে প্লিজ ফেসবুকে আমাদের সাথে কানেক্টেড হন এবং লাইক দিন আমাদের পেজে, এবং সংযুক্ত থাকুন ঢাকা FM 90.4 এর সাথে 24/7। এবং নতুন একটি পোস্ট অলরেডি আপলোড করা হয়েছে, আমাদের যে অতিথি বন্ধু দুজন এসেছেন তাদের একটি ফটো এখানে আপলোড করা হয়েছে। তো নতুন এই ফটো পোস্টটিতে, নতুন এই ফটোগ্রাফটিতে আপনি লাইক করুন, এবং ইচ্ছে করলে আপনি এই পোস্টটি শেয়ার করতে পারেন আপনার ফ্রেন্ডদের কাছে, এবং এখান থেকে আপনি কমেন্ট করুন যত খুশি তত। এবং অবশ্যই যেটা বলছিলাম, আমি এবং গুরু দুজনে মিলেই আজকে অনেক অনেক ফেসবুকের কমেন্টস পড়বো। ওকে,
আর সময় না নিয়ে শুরু করতে যাচ্ছি আজকের যথারীতি নির্ধারিত অনুষ্ঠান, যেখানে আমাদের সাথে অংশগ্রহণ করতে যাচ্ছেন সেই দুইজন, সেই 5 জনের মধ্যে থেকে 2 জন যারা অপহৃত হয়েছিলেন 8th জুলাই, এবং দীর্ঘ 17-18 দিন বন্দি দশা এবং দুঃসহ স্মৃতি বিজড়িত সেই বন্দি দশা থেকে মুক্তি পান, এবং ফাইনালি তাদের 5 জনের 2 জন এখন আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত, একজন হিমায়ত এবং আরেকজন ইমরুল। আপনাদের 2 জনকে স্বাগত জানাচ্ছি প্রাণা ভালোবাসা বাংলাদেশের স্টুডিওতে। এবং যথারীতি আপনারা অলঙ্কৃত করেছেন আমাদের আজকের হটসিট। এবং আপনাদেরকে শুনবার জন্য আমরা প্রতি অনুষ্ঠানের আগেই আমরা অ্যাকচুয়ালি আমাদের মতো করে যে জাজ প্যানেল থাকেন তারা সার্চ করে দেখেন যে কোন ধরনের ঘটনা কোন বিষয়টিকে মানুষ শুনতে বেশি পছন্দ করছেন বা আগ্রহ দেখাচ্ছেন। তাতে অনেকে জানিয়েছেন যে আপনাদের এই অ্যাডভেঞ্চার এবং আপনাদের সাথে ঘটে যাওয়া ঘটনাগুলো তারা জানতে চান, আপনারা আপনাদের মতো করে একেবারে যা ঘটেছিল সেই ব্যাপারগুলো আমাদের সামনে আজকে উপস্থাপন করবেন। ইমরুল, প্রথমে আপনার কাছে যাচ্ছি এবং ছোট্ট করে আপনার পরিচয়টা আগে নিয়ে নিই, কে কে আছেন আপনার পরিবারে?
গুরু, আমি ইমরুল শিকদার, আমার হোম ডিস্ট্রিক্ট নড়াইল সদরে সিংহাসনপুর ইউনিয়ন তারাপুর গ্রাম।
আচ্ছা, প্রথমে কিন্তু মেঘলা, আমরা বিগ থ্যাংকস অন বিহাফ অফ প্রাণব ভালোবাসা বাংলাদেশ, ওনারা কিন্তু সুদূর সেই নড়াইল থেকে রওনা দিয়ে পৌঁছেছেন আমাদের শুধুমাত্র এই বন্ধুদের সাথে কানেক্ট হওয়ার জন্য এবং বন্ধুদেরকে তাদের জীবনের সেই ঘটনাগুলো বলবার জন্য। সেজন্য আগে অনেক বড় বড় অনেক বড় করে ধন্যবাদ জানাচ্ছি সবার পক্ষ থেকে। ইমরুল, আপনাকে হেমায়ত যথারীতি আপনাকে।
থ্যাংকস গুরু, আপনাকেও। তো আমার ফ্যামিলিতে আমি, আমার মা বাবা আছে, আমরা চার ভাই তিন বোন, আমি সেজন, আমি বিবাহিত, আমার একটা মেয়ে আছে, ওর বয়স 3 বছর 8 মাস।
মেয়ের নাম কি?
মেয়ের নাম ইমা।
ইমা,
জি গুরু, আমাদের তো অনেক কাহিনী, সব বলবো আজকে।
এরকম কি মনে হচ্ছে ইমরুল যে প্রিন্ট মিডিয়াতে ইন্টারভিউ দিয়েছেন, ইলেকট্রনিক অনেক টিভি চ্যানেলে ইন্টারভিউ দিয়েছেন, এরকম কি মনে হচ্ছে? আপনি নিজেও বলছিলেন অফ ইয়ারে, আপনি এবং হেমায়েত, যে এই স্টুডিওটার সাথে আপনাদের নারীর একটি সম্পর্ক এবং দারুণ ভাবে বিশ্বাস করেন এবং ভালোবাসেন এই স্টুডিওটাকে এবং এই স্টুডিওর সাথে কানেক্টেড শ্রোতা বন্ধুদের এই কমিউনিটিকে, এরকম মনের মধ্যে কি এইরকম একটি তাগিদ অনুভব করছে যে এর আগে হয়তো ইন্টারভিউ দিয়েছি আজ যা বলবো যে কথা কখনোই কোথাও বলা হয়ে ওঠেনি?
হ্যাঁ গুরু, মানে আজকে এমন কিছু কথা বলবো যা এর আগে আমরা যেগুলো কথা বলছি মিডিয়ার সামনে সম্পূর্ণ মানে লিগালি যেগুলো মানে সত্য যে কথাগুলো আজকে
সবকিছুই বলবো,
সবকিছুই মিডিয়াকে আজকে বলবো।
জি প্লিজ শুরু করুন আপনি আপনার মতো করে।
গুরু, আমরা একটা টেলিকম কোম্পানিতে জব করি, আমাদের কোম্পানির নাম বিটেক, আমরা কাজ করি টেলিটকের প্লাস গ্রামীণ ফোনের। তো টেলিটকে কাজ করি আমরা সারা বাংলাদেশে, আর গ্রামীণ ফোনে কাজ করি রাজশাহী জোনে। যাক, এখন আমাদের কাজটা শুরু হলো মানে আমাদের একজন আছে ইঞ্জিনিয়ার আক্তারুজ্জামান, ওই আর কি টেলিটকের অফিসে গিয়ে যোগাযোগ করে, কাজটা জানে আর কি, ওর মাধ্যমে যোগাযোগটা হয়। তো 4 তারিখে আমার আক্তার ভাই টেলিটকের অফিসে গেল, গেলে ওখানে
একটু ক্লিয়ার করে নিই, সেটি হচ্ছে যে রাষ্ট্রায়ত্ত যে টেলিকমিউনিকেশন কোম্পানি টেলিটক, তাদের থার্ড পার্টি হিসাবে আপনারা বিটেক কাজ করেন, তাই তো? আচ্ছা, তাদের বিভিন্ন রকমের নেটওয়ার্কিং এর কাজগুলো, আচ্ছা সেই কাজগুলো আপনারা করেন, তাদের সরাসরি এমপ্লয় না, বাট তাদের থার্ড পার্টি হিসাবে আপনার কোম্পানির নাম হচ্ছে বিটেক, সেই কোম্পানির ব্যানারে আপনারা কাজ করেন। জি প্লিজ।
তো অফিসে গেল, টেলিটকের অফিসে গেল, গেলে ওখানে যে সিস্টেম ইঞ্জিনিয়ার আছে উনি ওনাকে বলল যে আপনার রাঙামাটি বাঘাইশড়িতে একটা সাইডের নেটওয়ার্ক ডাউন হয়ে গেছে, এই সাইডটা তোমরা মানে ঈদের রোজার আগে এই সাইডটাতে একটু তোমরা ই করো, সাইডটা কাজটা করে দিয়ে আসো, নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে। তো আক্তার ভাই জিজ্ঞেস করলো যে কি সমস্যা, তো বলছে ওখানে তার কেটে দিছে কে বা কারা। তারপরে বললো কে বা কারা, পরে বলছে ঠিক আছে, তারপরে বলতেছে যে আমরা ই করলাম যে কে বা কারা, তার তো এমনি কাটে না, যেকোনো একটা সমস্যার কারণে কাটছে। তবু অনেক ই করার পরে বলছে যে হ্যাঁ, তার কারা কাটছিল মানে যে কোনো সমস্যার কারণে কাটছিল, সমস্যার সমাধান হয়ে গেছে, এখন তুমি শুধু কাজ করবা, ওখানে আর কোনো সমস্যা নেই, কাজ করে চলে আসবা। তো উনি আর কি বললো যে ঠিক আছে। তারপরে উনি আমাদেরকে অফিস থেকে চলে আসলো, আসার পরে পরের দিন শুক্রবার, এটা হচ্ছে 5 তারিখ, তো 5 তারিখে শুক্রবার আমাকে ফোন দিল আক্তার ভাই প্লাস আমার সাথে হিমায়ত আছে, ওকে ফোন দিল যে ভাই ইমরুল ভাই, এরকম বাঘাইশড়ি রাঙামাটি বাঘাইশড়িতে বারে বিন্দু ঘাট একটা সাইড আছে, ওই সাইডটাতে নেটওয়ার্ক প্রবলেম হয়েছে, ওটা ঠিক করতে হবে। তারপরে আমি বললাম যে কি সমস্যা আপনি জানেন? হ্যাঁ বলছে সমস্যা, কোনো সমস্যা নেই, কাজ করা যাবে। আচ্ছা ঠিক আছে। তো শুক্রবারে তো দেখো না সে মোবাইল কথা, পরে শনিবার অফিসে আসলাম, অফিসে আসার পরে একটা ভাই আসলো অফিসে, আসার পরে বলছে আমাদেরকে টুলস পাতি যা লাগবে আপনারা গুছানে নিয়ে এই কাজ করতে হবে,
আপনারা আপনাদের মতো গুছিয়ে রেডি হচ্ছে।
হ্যাঁ আমরা হিমু প্লাস আমি, আমাদের টুলস পাতি যা যা লাগবে।
হিমু মানে হিমায়ত, একটু বর্ণনা করে বলেন না হলে আমরা চলে যাবো কিন্তু হুমায়ুনপুরের দেশে।
আমাদের
হিমায়তের কণ্ঠটা কেউ শোনেনি এখনো। হিমায়ত একটু আপনি স্টুডিওতে ফাইনালি আসছেন, এর আগে তো অনেক শুনেছেন আমাদের এই
নাইটে যাবো। আমি বলছি যে আপনি কি অফিস থেকে টাকা পয়সা নিছেন? তো নিব পরে টাকা পয়সা হিসাব আমাদের না, ওই আক্তার ভাই আছে উনি আছে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার আমাদের, উনি সেক্টর থেকে প্রজেক্ট ম্যানেজার বলা যায় ওনাকে। তো উনি আর কি অফিসে গেলো, আমাদের এমডি সাহেবের কাছ থেকে টাকা নিল। তারপর এমডি সাহেব বললো যে কে কে যাবে, বললো যে অমুক অমুক যাবে। তারপর ঠিক আছে টাকা দিল, টাকা দেওয়ার পর আমাদের বলছে ভাই টাকা নেওয়া হয়ে গেছে, আপনারা তোর সাথে বসেছেন? হ্যাঁ আমাদের যা যা লাগবে সব কিছু কমপ্লিট। বলছে ঠিক আছে এগুলো নিয়ে আপনারা বাসায় চলে যান, রাত সন্ধ্যার দিকে আপনি যাত্রাবাড়ি চলে আসবেন, সরি যাত্রাবাড়ি না সায়দাবাদ বাস স্ট্যান্ডে চলে আসবেন। ঠিক আছে। পরে আক্তার ভাই চলে গেল, আমরা বাসে চলে গেলাম টুলসপাতি নিয়ে। পরে আমরা দুজনে ছয়টার দিকে রওনা দিলাম, সূর্য ডুবে না,
উদ্দেশ্য হচ্ছে রাঙামাটির বাঘাইছড়ি।
হ্যাঁ ওখানে উদ্দেশ্য করে রওনা দিলাম। তারপরে সায়দাবাদ গেলাম, সায়দাবাদ যাওয়ার পরে পরে আমরা ওনার আক্তার ভাই যাওয়ার এক ঘন্টা আগে পৌঁছে গেছি সায়দাবাদে। তারপর আক্তার ভাই আসলো, টিকিট কাটলাম, গাড়ির টিকিট কেটে তারপরে গেলাম। এটা হচ্ছে 6 তারিখে রাত্রে, 7 তারিখে সকালবেলায় আমরা খাগড়াছড়ি পৌঁছলাম। ওই যে সাইডটা ইসের বাঘাইছড়ি, ওটা রাঙামাটি থেকে ডাইরেক্টলি আসতে গেলে অনেক সমস্যা, নদী পথে আসতে হবে। তো রাঙামাটি খাগড়াছড়িয়ে গেলে গাড়ি পথে যাওয়া যাবে সহজ পথটা। তো খাগড়াছড়ি পৌঁছলাম, খাগড়াছড়ি পৌঁছানোর পরে ওইখানকার একজন টেলিটাকের টেকনিশিয়ান আছে সুপারভাইজার, তো উনি বল ওনার ফোন দিলাম যে ওনার নামটা সঠিক মনে আসতেছে না, যখন ওনার ফোন দিলাম যে এই সমস্যা আমরা ঢাকা থেকে আসছি, অমুক সাইডটাতে কাজ করবো, তো ওই সাইডটা কি সমস্যা আপনি জানেন? উনি বলে যে হ্যাঁ সমস্যা ছিল, সমাধান হয়ে গেছে, আপনারা কাজ করেন, ঢাকা থেকে আসছেন কাজ করেন, কোনো সমস্যা নাই। তো এর মধ্যে আবার ঢাকা থেকে যে সমস্যাটাই তার কেটে দিয়েছিল ফিটার কেবল, ওর নাম কালো মোটা করে ফেডার কাবল কেটে, ওইটা ঢাকা থেকে যাওয়ার কথা, সপ্তাহে পৌঁছানোর কথা এসে পরিবহনে। এসে পরিবহনে আমরা গেলাম তিনজন, গেলে এসে পরিবহন বললো যে ভাই এখনো গাড়ি আসি নাই, বিকালে আসবে গাড়ি। তো আমরা অবশ্যই গেলাম যে গাড়ি কেবল এখন আর বিকালে আসলে ওই সাইডে যাওয়া যাবে না, ওখান থেকে প্রায় 2 ঘন্টা আড়াই ঘন্টা পথ, তো এখন তো যাই কাজ করা যাবে না। তারপরে আমরা ওই টেকনিশিয়ান ওই সুপারভাইজারকে ফোন দিলাম যে এই ব্যাপার আমরা চলে যাচ্ছি, আপনি কালকে কেবল পাঠিয়ে দেবেন। আচ্ছা ঠিক আছে।
আপনারা স্পটে চলে গেলেন সেই বাগাছড়িতে?
না ওই স্পটে এখনো পৌঁছাই।
আচ্ছা আচ্ছা।
আমরা পরে মারিশা ওইখান থেকে আমরা গাড়িতে উঠলাম, গাড়িতে উঠে আমরা মারিশা গেলাম। মারিশা শহরে গিয়ে আগে রেস্ট হাউসে উঠলাম, রেস্ট হাউসে উঠে উঠলাম, ওঠার পরে ওইখান থেকে ওই যে সাইডটাতে প্রবলেমটা, ওই সাইডটার একটা সুপারভাইজার সাইড মানে কেয়ারটেকার আছে, ওকে কল করলাম। কল করার পরে মানে বলো যে ঠিক আছে আপনারা কোথায় আছেন? তা আমরা বললাম যে আমরা বাঘাইছড়ি রেস্ট হাউসে আছি। পরে ঠিক আছে বলতেছে যে আমি একটু দূরে আসি, আমি আসতেছি আপনারা থাকেন। পরে ঠিক আছে, পরে আমরা ওই রেস্ট হাউসে রেস্ট নিতে লাগলাম, মানে রেস্ট হাউসে খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করার পরে এবার রেস্ট হাউসে উঠছি, ওঠার পরে ওই ওয়াট আসলো, ওর নাম হচ্ছে মন্টু চাকমা। ও এসে বললো যে দাদা আমি সেটা পরে কথাবার্তা বললাম যাচ্ছে সেটা কি সমস্যা, কষে সাইডে কি সমস্যা আমি জানি না, তবে কে বা কারা তার কেটে দিয়েছিল তো আমি জানি না, ঢাকা থেকে বলছে সমস্যা নেই, ওরা আমাদের বলছিল কাল যে ঢাকা থেকে লোক যাবে কাজ করতে, তাই তুমি কোনো সমস্যা আছে আমাদের কাজ করতে? তো বলছে না কাজ করা যাবে, কোনো সমস্যা নেই, কাজ করেন।
ইমরান প্রথম থেকেই বলছিলেন, বিশেষ করে যখন থেকে আপনি কাজটা পান সেখান থেকে শুরু করে একদম মন্টু চাকমার কথা বলার আগ পর্যন্ত বহুবার আপনাদের একটি কোয়ারি ছিল, সেটি হচ্ছে যে ফিডার কেবলটা যে কাটা হলো এটার পিছনে কারণটা কি ছিল এবং কারা কেটেছে এবং এর পেছনে আরো বড় কোনো ঘটনা ঘটার সম্ভাবনা আছে কিনা, সেটি আপনাকে বারবার মনে হয় নিজেকে প্রশ্নে
তারপরে
শুরু করেন।
তারপরে ওখানে গেলাম, মন্টুকে নিয়ে গেলাম সাইডে, নিয়ে যাওয়ার পরে সাইডে কাজ করতেছি। ওই দিন সাত তারিখে কাজ করছি, তো মন্টু চাকমা বারবার বলতেছে দাদা আমার ভালো লাগতো না, শরীর খারাপ, আমি চলে যাবো এরকম বারবার বলতেছে। তারপর আমরা বললাম যে আপনার শরীর খারাপ, আপনার তো থাকার কথা না না। তারপরেও বলতেছে যে দাদা আমার শরীর খারাপ, আমি থাকতে পারবো
না।
তারপরে এক পর্যায়ে এসে বলে যে আমরা বললাম ঠিক আছে আপনি যান। পর আমরা সাত তারিখে কাজ করে চলে এসছি হোটেলে, বিকালে পাঁচটার দিকে হোটেলে এসছি। হোটেলে এসে মানে ফ্রেশ ট্রেস হয়েছি, ওই দিন কেরা আমরা হোটেলে টেস্ট নিয়েছি রাত্রে। পরের দিন কেরা আট তারিখে সকালবেলা আমরা থাকা শুরু করে ফোন দিয়েছি যে কেবলটা তো পাঠালেন না দাদা, তাহলে কেবল নিয়ে লোক একটা লোক যাচ্ছে নিলে কাছে। পরে ওর জন্য আমরা ওয়েট করছি 10টা পর্যন্ত, তাও যায় নাই। পরে আমরা সাইডে চলে গেছি, সাইডে যে হালকা পাতলা কিছু কাজ ছিল ওগুলো করছি। এর ভিতরে 10:30 দিকে কেবলটা নিয়ে গেল সোজাউদ্দিন। তো কেবল নেওয়ার পরে আমরা আর কি কেবল মানে খুব দ্রুত কাজ করতেছি, কাজ করে প্রায় কাজ শেষের পথে 1:30 দিকে আমাদের এটা আধা ঘন্টা বা 25 মিনিট কাজ করলে কাজ হয়ে যাবে।
কোন 1:30?
বেলা 1:30 সময় কাজ করলে কাজ শেষ হয়ে যাবে, আমরা চলে আসবো। তো 1:30 দিকে তখন ওই সুজা আর সুজার একটা ফ্রেন্ড থাকে একসাথে, ও খাগড়াছড়ি কলেজ স্টুডেন্ট মজিদ, ওরা নিচে আসে। আমরা আমি আর হিমু আসি উপরে ওই বিটিএস রুমের ছাদের উপরে, কেবল ওই বিটিএস রুমের ভিতরে ঢুকাইতেছি। আর ডাক্তার ভাই আছে রুমের ভিতরে, ওই ভিতর থেকে কেবলটা টানে ঢুকাচ্ছে। ওই সময় 12-13 জন লোক হবে মানে আমাদের চত সাইডে ঘিরছে,
ঘিরে ফেলেছে তখন।
হ্যাঁ, যে রুমটা তো সাইডে
বিটিএস এর জন্য যে রুমটা থাকে তার চারপাশে ঘিরে ফেলেছে 12-13 জন
আনুমানিক।
আচ্ছা,
আর ওখান থেকে একটা লোক বলতেছে যে আপনারা ঢাকা থেকে কি আসছেন। তারপর একটা বলতেছে আমরা 3 জন আসছি। তারপর বলতেছে যে আমাদের 2 জন করে নিচে নামেন। পরে আমি নিচে নামলাম, নিচে নামে দেখি যা মানে চতুর্থ সাইড লোক আর্মস হাতে অস্ত্র সহকারে। তারপরে বলতো চলেন, মানে আমরা যে কথা বলবো কোনো সুযোগ নাই, চলেন বলেই মানে চলেন, মানে অস্ত্র পিঠে সব থাকে থাকে আমাদের নিয়ে গেছে।
অস্ত্র বলতে আগ্নেয়াস্ত্র সব, ছুরি চাকু এগুলো
কোনো ছুরি নাই, সবই
সব আগ্নেয়াস্ত্র। কি ধরনের অস্ত্র?
আমরা ওখান থেকে ছোট ছোট পিস্তল দেখছি, তো ওই নদী ওই পার হওয়ার পরে দেখলাম একে 47, ওটা আমাদের ওই 47
এবং রিভলভার সব ধরনের অস্ত্র,
সব ধরনের অস্ত্র ছিল,
আধুনিক অস্ত্র।
তারপর তারপরে 3-4 মিনিট হাঁটানোর পরে একটা নদী আছে, ওই নদীটা পার করালো। পার করানোর পরে উপরে 4-5টা দোকান আছে, ওই দোকানে এধারে দাঁড়াইলাম, বলছি দাদা আমি একটু পানি খাবো। ওষুধ পানি খাওয়ালো, কাজ করছি তো রোদ্রে ক্লান্ত হয়ে গেছি। ওর ওখানে পানি খাওয়ালাম, পানি খাওয়ার পরে ওরা বলতেছে মোটরসাইকেল ওটো, ওই বলে আমরা কথা বলবো। এই ভিতর দেখে যে আর 2 জন নিয়ে আসছে বাঙালি, তো সুজাউদ্দিন আর মজিদ ওরা সাইড থেকে গেছিল, ওদের কেউ নিয়ে আসছে। পরে নিয়ে আসার পরে ওরা বলছে চোখ বাঁধো, প্রথমে চোখ বাঁধ তার বলেনি, বলছে গাড়ি দুটো। পরে ওই 5-2 জন রান্না পরে বলছে চোখ বাঁধো, এবার ওর মোবাইল নিয়ে নিল, বলে এবার মোবাইল নিয়ে চোখ বাঁধো। চোখ বেঁধে মোটরসাইকেল উঠালো, উঠায় মানে প্রত্যেক এক একটা মোটরসাইকেল প্লাস ওদের একটা লোক মানে মোটরসাইকেল ড্রাইভার নিয়ে 20-25 মিনিট মতো আমার চালালো গাড়ি। চালানোর পরে
কিন্তু তখন অবস্থা কি, এই
অবস্থা তো আমরা তো চিন্তা করে
অজানা অচেনা একটা জায়গায় হঠাৎ করে কিডন্যাপ করেছে, এবং যারা কিডন্যাপ করেছে তারা তো বাঙালি না,
না না অবাঙালি, সবাই উপজাতি
ছিল। যাই হোক, এই 12-13 জন আপনাদেরকে এইভাবে মানে নিয়ে যাচ্ছে অস্ত্রের মুখে ঠেকিয়ে এবং চোখ বাঁধা, নিঃসন্দেহে সবকিছু মনে পড়ছিল।
আমার তো কি বলবো গুরু, আমার তো আমার চিন্তা করছি যে মানে গোচক বাচ্চা মানে আর মানে এই পৃথিবীর মুখ দেখতে পারবো না, এই মানে শেষ দেখা হয়ে গেছে আমাদের, এরকমই একটা অবস্থা। যাই হোক, তারপরে নিয়ে গেল
কার কথা বেশি মনে হচ্ছিল জীবন মৃত্যুর মাঝামাঝি যখন মানুষ থাকে তখন সবচেয়ে কাছের মানুষগুলোর মুখ অনেক বেশি করে ভিড় করে, যদি আপনার চোখে তখন কাপড় বাঁধা কিন্তু তখন স্পষ্ট ভাবেই সেই মুখগুলো দেখা যায়। ইমার কথা কি খুব বেশি মনে হচ্ছিল তখন আপনার 3 বছর 3.5 বছর বয়সে সেই বাচ্চাটি? আমি তো আমরা এখান থেকে হয়তো অনুমান করতে পারি
যখন চক্ষুর পাহাড়ের ভিতর কোন রাস্তা নাই, একটা মানুষ হেঁটে যাবে কোনো দিক কোনো কিছু দেখতে পাচ্ছে না, শুধু পাহাড় আর গাছ জঙ্গল। তারপর বললো যে হাঁটো, বলছে আমরা কোথা দিয়ে হাঁটবো তো কিছু চিনে না। পরে ওদের দুটো লোক সামনে গেল আর আমাদের মাঝখানে দিয়েছে, ওদের লোক মাঝখানে দিয়ে পেরাই আড়াই ঘন্টা ধরে হাঁটালো।
তখন তো অলরেডি অন্ধকার,
অন্ধকার আমার চোখ খুলে দিছে। তখন বলছে আমরা বলছি যে আমার চোখ
কয়টা বাজে, আনুমানিক কয়টা বাজে? তো
প্রায় 3টা
রাত,
না বেলা 3টা,
3টা 3.5টার মধ্যে ওই জায়গাতে নিয়ে চলে গেছে আপনাকে?
হ্যাঁ।
আচ্ছা, তারপর
মানে নিচে মোটরসাইকেল থেকে নামাইছে 2টার দিকে, তো মানে এখান থেকে হাঁটাইছে প্রায় 2 ঘন্টা হাঁটাইছে। হাঁটানোর পরে একটা বাড়ির কাছে নিয়ে বলতেছে যে এখানে বসো। পরে এখানে বসলাম, বসলে আমাদের মানে আমাদের কথা বলার কোনো সুযোগ দিচ্ছে না যে কেন আমাদের ধরে নিয়ে আসলো, মানে কেন ধরে আনলেন, এরকম কোনো কথা বলার কোনো সুযোগ দিচ্ছে না। ওইখান থেকে ওই বাড়ি একটা বাড়ির পাশে বসালো, বসায় ওরা আমাদের পানি দিছে। মানে খুব ক্লান্ত হয়ে গেছি তো আমার তো কোনোদিন পানি রাস্তা হাঁটা অভ্যাস না। পরে পানি দিলো, পানি খেলাম। পানি খাওয়ার পরে ওরা এবার বলতেছে যে এবার তোমরা ফোন করো তোমাদের কোম্পানির কাছে। পরে আমরা বললাম যে দাদা কি জন্য ধরে আনলেন, তোমরা শুধু ফোন করে বলো যে আমাদের কেউ এরকম কাজ করতে দেখছে না, অমুক মানে ধরে নিয়ে গেছে সাইড থেকে, আর যা সব পরে দেখা যাবে। পরে আক্তার ভাইয়ের ফোন দিল, আক্তার ভাই ফোন দিল টলিটাকার অফিসে যে সিস্টেম ইঞ্জিনিয়ার
যার মাধ্যমে কাজটা কাজের ব্যাপারে নেগোসিয়েশন হয়েছিল যার সাথে।
হ্যাঁ, ওনাকে ফোন দিল,
উনি তো টেলিটকের এমপ্লয়ি।
হ্যাঁ, টেলিটকের
এমপ্লয়ি, তাকে কথা বললেন আপনাদের প্রজেক্ট ম্যানেজার আক্তার ফোনে কথা বললেন।
জানেন আমাদের উনি সাইড ইঞ্জিনিয়ার,
সাইড ইঞ্জিনিয়ার আক্তার যিনি আপনাদের কোম্পানি বিটেকে,
আমাদের সাথে, হ্যাঁ আমাদের কোম্পানি বিটেকে এবং প্লাস আমাদের সাথে সে আছে।
হ্যাঁ, ওই পাঁচ জনের একজন উনি।
হ্যাঁ,
উনি কথা বললেন সেই ইঞ্জিনিয়ারের সাথে যিনি টেলিটকের এমপ্লয়ি।
হ্যাঁ,
তারপর
তো উনি বলতেছে যে আচ্ছা কোনো সমস্যা নেই, কোনো টেনশন করো না, আমরা দেখতেছি। তাই বলে উনি লাইন কেটে দিল। পরে আমাদের অফিসে প্রজেক্ট ম্যানেজার আছে আফতাব ভাই, ওনাকে ফোন করা হলো যে তো ভাই এই ব্যাপার আমাদের তো কাজ করতে দিচ্ছে না, আমাদের ধরে নিয়ে গেছে। কিছু কোথায় নিয়েছে আমরা তো চিনি না, বললাম যে পাহাড়ের ভিতরে জঙ্গলের ভিতরে আছে এরকম সমস্যা। তারপর আচ্ছা ঠিক আছে দেখতেছি। এর ভিতরে আবার ওই আনিসা আবার মানে ট্রেনটাকে যে সিস্টেম দিলেন ওনার নাম আনিসুর রহমান, ওনাকে আবার ফোন করলাম। তো আমি বলছি তোমরা টেনশন করো না, তোমাদের অফিসে অফিস থেকে লোক পাঠায় আমার সাথে যোগাযোগ করতে বলো। তো উনি বলতেছে যে তারপর আমরা আপনার বাইরে বললাম ভাই এবার আনিস যেমন এই বলতেছে আপনি তোর সাথে যোগাযোগ করেন। ওই বলে আমরা রেখে দিলাম ওন, রেখে দেওয়ার পর আমাদের কাছ থেকে ফোন নিয়ে নিল আবার, নেওয়ার পর আবার চলো পরে আবার হঠাৎ
এই ভয় এই অ্যাডভেঞ্চার এর সাথে আমার বন্ধুরা কিভাবে কানেক্টেড সেটা আমি একটু জানতে চাই মেঘলা। আমি মাঝে মাঝে তোর মাধ্যমে আমাদের সেই ডেডিকেটেড ফেসবুক আইডি যেখানে অলরেডি দুজনের ছবি আপলোড করা হয়েছে সেখানে কমেন্টস গুলো যেন মাঝে মাঝে পড়ে শোনানো হয় যে বন্ধুরা এই এই অবস্থাতে কোন পরিস্থিতির ভিতর দিয়ে যাচ্ছে, তারা কি ভাবছে, তারা কি ধরনের ব্যাপার জানতে চাচ্ছে, সেই কমেন্টস গুলো নিয়ে আমি হয়তো ইমরুল এবং হিমায়ত দুজনেই আছে তাদের কাছ থেকে জানতে চাইবো। ইমরুল, আমার নিজে জানতে ইচ্ছে হচ্ছে যে আমরা এমনি জানি যে পাহাড়ি এলাকায় যাওয়ার সুযোগ আমারও হয়েছিল, খাগড়াছড়ির একেবারে প্রত্যন্ত অঞ্চলে আমিও গিয়েছি, তো ছেড়ে গেছি আর্মির মানে সেই সাপোর্টটা ছিল সেই কারণে হয়তো সহজ ছিল সেই যাওয়াটা, কিন্তু এইভাবে অপহৃত হয়ে যাওয়া এবং তখনকার সেই পরিস্থিতি, সেই জঙ্গল, সে পাহাড়, ওই জায়গার পরিস্থিতির একটু বর্ণনা একটু দেন তো। দেখো যখন যাচ্ছে
এইবার যখন হাঁটালো, মানে এত ভয়াবহ জায়গা, দুই সাইডের পাহাড়, মানে তাকালে মানে কিছু দেখা যায় না দুই সাইডের, মাঝখান দিয়ে মানে একটা খালের মতন পানি, এটা সমান পানি, এখান দিয়ে হাঁটাইতেছে, হাঁটতে শুধু হাঁটতেছি, দুই সাইডে বিশাল বিশাল গাছ ওর ভিতরে পড়ে আছে, মানে কোনো সময় গাছে গাছের উপর ধাপতে আসছে, কোনো সময় পাহাড়ে উঠতে আসছে, মানে পাহাড়ি যোগ যোগ পর্যন্ত লেগে গেছে প্রায়, ট্রেনে সাইতে পারতেছি না এরকম অবস্থা। তারপর ওরা বলতেছে এখন এখানে দাঁড়ানো যাবে না, সমস্যা, হাঁটো হাঁটো, মানে স্পষ্ট কথা না ওদের কথা,
আমাদের
তো মানে বুক কলেজা সব শুকাই গেছে ভয়তে, জীবনে ওইগুলো দেখি নাই ফার্স্ট, দেখা মানে কি আমাদের মানে পিঠে ঠেকানো সবাই, সেভাবে বলছে হাঁটো। তারপর হাঁটতেছি এভাবে, মানে মাঝে মাঝে এমন জায়গা দিয়ে নিচ্ছে মানে পা দিতে পারতেছি না, স্লিপ করে মানে পড়ে যাচ্ছে এরকম অবস্থা। মানে আক্তার ভাই নিয়ে বেশি সমস্যা হয়েছে, আক্তার ভাইকে নিয়েও মানে উনি, আমরা তো গ্রামের ছেলেপেলে আমাদের কাদার ভিতর হাঁটার অভ্যাস আছে, কিন্তু আক্তার ভাইকে মানে তুলে মানে হাত ধরে নিয়ে হাঁটতে আসছে, স্লিপ করলে ওখান থেকে একবার শেষ, এত উপর উঠাইতেছে একবার পাহাড়ে আবার নিচে, এভাবে হাঁটাইতে হাঁটাইতে প্রায় আরো 3 ঘন্টা হাঁটাইছে। মানে কোনো পায়ে আমার পায়ে স্যান্ডেল ছিল, হিমো পায়ে স্যান্ডেল ছিল, স্যান্ডেল নিয়ে একটু হাঁটতে পারতেছে না, খালি পায়ে পাহাড়ি, ওখানে কিছু গাছ আছে যে লজ্জাপতি গাছ, প্রচুর ওই পাহাড়ি এলাকার ওই গাছটা, এবং সারা শরীর কাটা
কাটে,
পা যেখানে দিই মানে মনে হয় যে মানে ইসের ভিতরে কাঁচা কাছের ভিতরে পা দাবাই দিছি এরকম, মানে এইভাবে হাঁটতেছি। তো হাঁটতে হাঁটতে প্রায় 6:30 বা 7 বাজবে এরকম, মানে সন্ধ্যা হয়ে গেছে এরকম টাইমে একটা বাড়ি নিল, একটা বাড়ি নিয়ে পানি খাওয়ালো ওখান থেকে, আবার এর ভিতরে কোনো খাওয়া নেই,
খাবার দাবার
না, ওটা হাঁটতেছি কিন্তু শুধু হাঁটতেছি। পর একটা বাড়ি নিয়ে পানি খাওয়ালো, পানি খাওয়ায় ওখানে একটু রেস্ট নিলাম 20 মিনিটের মতন। ওরা ওখান থেকে আবার কারেন্ট ফোন দিল, একটা লোক আসলো খুব মুটকা করে, লোক এসে বসলো, বসার পর আরো 4-5 জন আসলো, আরো 4-5 জন আসার পরে ওরা মানে ওদের কাছে ওদের ভাষায় চাকমা ভাষায় কি যেন একটা কথা বললো, আমরা বুঝি না চাকমা ভাষা আসলে কিছু বোঝা যায় না। তারপর ওরা আমাদের বললো যে আমরা চলে যাচ্ছি, আপনারা এদের সাথে থাকবেন, আপনারা এদের দেখাশোনা করবে। তো দেখাশোনা করবে, আমরা বলতেছি যে আপনারা নিয়ে আসলেন, আপনাদের কিছু বললেন না, কিছু করতে দিলেন না, আপনারা এদের কাছে দিয়ে যাচ্ছেন, আপনারা থাকেন। তো বলছে না আপনাদের কোনো সমস্যা নেই, আপনারা থাকেন, এরা আপনাদের দেখে রাখবে, আপনাদের কোনো সমস্যা হবে না। তারপর আমরা অনেক রিকোয়েস্ট করলাম যে একটা লোক দিয়ে যান, পরে একটা লোক দিয়ে গেল, দেওয়ার ব্যাপারে একটু ভরসা হলো যে না ওরা যারা ধরে আনছে ওরা তো একটা লোক আছে। তারপর ওই লোক ওই 5-7 জন আর ওই মুটকাটা দিয়ে 7-8 জন দিয়ে আমাদের আবার হাঁটালো এখান থেকে, হাঁটাই আরো প্রায় 1 ঘন্টা মতো হাঁটায় একটা বাড়ি নিল। এর মধ্যে আবার যে লোকটা যে দিয়ে গেছে ধরে নিয়ে আসছিল
তারাও কিভাবে আপনার সাথে একই সাথে একাত্মতা হয়ে গেছে। আসিফ সানি যেমন লিখেছে যে শরীর শিউরে উঠছে, এবং আরেকজন বন্ধু আমার কাউসার হামিদ সে লিখেছে যে আজকের প্রোগ্রামটা অনেক হৃদয় বিদারক। এবং
আরো অনেক বন্ধুই কমেন্ট করেছেন ফেসবুকে, যেমন ফেরারি হিমেল লিখেছেন যে আল্লাহ তাদের সাথে ছিল বলে বেঁচে আসতে পেরেছেন, এবং বাবু লিখেছেন গুরু আমি হলে তো তখন ভয়ে মরেই যেতাম। ওনাকে জিজ্ঞেস করেছেন ইবুল ভাইকে যে ভাই আপনি কেমন করেছিলেন। ওকে, শুভ খান লিখেছেন ভাইয়া প্লিজ আপনি কাঁদবেন না, অ্যান্ড আরিফুল হাসান লিখেছেন রিয়েলি ভেরি স্যাড স্টোরি, অ্যান্ড তানভীর রহমানও লিখেছেন যে জীবনটা খুব রিস্কের মাঝ দিয়েই চলে, তো প্রতিটি পদে পদে আসলে চিন্তা করে।
এই বন্ধুটার নাম কে?
তানভীর রহমান।
তানভীর, আপনি যথার্থই বলেছেন, এবং সেই কারণে আজকের অনুষ্ঠানে এই দুই বন্ধুকে ট্যাগ করা, যে জীবন কিন্তু ফুলের বিছানা না, এই জীবন প্রত্যেকটি দিনে এক এক রকমের রূপ রং বৈচিত্র্য নিয়ে আমাদের সামনে হাজির হতে পারে। সমস্ত কিছুর জন্য মানসিক প্রস্তুতি যেন আমাদের থাকে, যাতে করে কোনো পরিস্থিতিতে আমরা হকচকিয়ে না যাই অথবা সময় উপযোগী সিদ্ধান্ত নিতে পিছু পা না হয়। এই কারণে এই ধরনের ঘটনা নিয়ে আসা, কোনো কাল্পনিক ঘটনা না, কোনো বানোয়াট কোনো ঘটনা না, একটি মানুষের জীবনে ঘটে যাওয়া সেই ঘটনাগুলো, যে ঘটনা বলার সময় তার মুখের মধ্যে অভিব্যক্তির যে রেখাগুলো খেলা করছে সেটি আমি দেখে বুঝতে পারছি যে কিভাবে হৃদয় ছুঁয়ে গেছে, কিভাবে জীবনের মধ্যে স্পষ্ট ছাপ রেখে গেছে এই ঘটনাটি। জি ইমরুল, তারপর থেকে?
তারপর একটা বাড়ি নিয়ে রাখলো, নিয়ে এবার রাত্রে খেটে দিছে। এই ফার্স্ট রাত 9টার দিকে একটা বাড়ি নিয়ে রাখার পর রেস্ট করে পানি চুনি খেলাম, তারপর রাত 9টার দিকে ওরা খেতে দিছে।
কি খাবার দিয়েছে?
বাঁশ আছে না,
বাঁশ
বাঁশ বাঁশের নতুন যে বাঁশ
কচি বাঁশের যে বাঁশ জড়ের মতো নিষ্পোষণ যেটা থাকে ওইটা
না, বাঁশের গুড়া থেকে কেটে আপনার দুই তিন হাত হবে নতুন বাঁশ, বাঁশের নরমটা ওইটা শুধু লবণ দিয়ে সিদ্ধ, লবণ আর পানি দিয়ে সিদ্ধ, কোনো তেল থাকবে না কিছু থাকবে না, ওইটা সিদ্ধ আর পাহাড়ির পাতা পুঁতে সিদ্ধ ওইটা দিছে।
জীবনে তো কল্পনাতেও ভাবেননি যে সব খাবার খাইতে হবে, খাওয়ার সিটা কেমন, স্বাদটা কেমন, কি ধরনের,
এত গন্ধ, মানে কি বলবো, ওইটা এখানে খাইলে মানে বিশ হাত দূরেও আপনি বসে থাকতে পারবেন না, এত গন্ধ এই খাবারে।
বাজার থেকে হচ্ছিল তারপর,
এখন যেদিন মানে আমরা অপরাহ্ন ওই দিনকে মানে খাবারটা ফার্স্টে সকালবেলা আমরা না খেয়ে সাইডে গেছি,
মানে কতক্ষণ না খাওয়ার পরে এই এই দুর্গন্ধযুক্ত খাবার খেতে হচ্ছে আপনাকে?
ওই দিন রাত্রে রাত্রে সারা রাত না খাওয়া, সকালে না খাওয়া, দশ পরের দিন রাত্রেবেলাই এই খাবারটা খাইতেছি। আচ্ছা, পাহাড়ি অঞ্চলে জুম চাষ হয়, জুমের চাউলে ভাত এটা খেতে দিচ্ছি। এখন মুখ যে তো ঢুকতেছে না, এদিকে পেটে তো প্রায় নাড়ি বুড়ি হজম হয়ে যাচ্ছে, কি করব, চোখ বুঝে একটু খেলাম, মানে ওই বাঁশ টাঁশ খাইতে পারি নাই, ওই জুমের চাউলে যে ভাত ছিল শুধু ভাত খাইছি, প্রথমে ওই ওই জিনিসটা খাইতে পারি নাই, পাতা পুতিয়ে কেউ না, মানে পাঁচজন আমরা পাঁচজন ছিলাম, কেউ খাইতে পারতেছি না।
সেখানে দারুণ আরামে চমৎকার খাবার দাবার দিয়ে যাদের দিন শুরু হয়েছে, সে কি জানতো যে পরবর্তী 24 ঘন্টা বা 48 ঘন্টার মধ্যে তার কপালে এমন খাবার যুক্ত যাচ্ছে যে খাবার খাওয়ার আগে তাকে মাইলের পর মাইল হাঁটতে হবে, পাহাড়ি এলাকার চিনের যোগ তার শরীরে বিধে থাকবে, লজ্জাপতি গাছের কাঁটা তাকে ছিন্ন ভিন্ন করে দেবে, সমস্ত কাছের মানুষজন থেকে অনেক দূরে তাকে নিয়ে যাবে, তাকে খেতে হবে জুম চালের ভাত এবং সেই সাথে পাহাড়ি বাঁশ অথবা লতাপাতার গুলম যা থাকে সেটি ঘাঁটি, যেটি খেতে গেলে ইমরুল যেটি বলছিলেন খাওয়া তো দূরের কথা, 20 গজ পর্যন্ত গন্ধে টেকা যায় না। তারপর ইমরুল?
তারপর তো খেতে পারলাম না, এভাবে সবাই উপোস থাকার মতো থাকলাম, পরে ঘুমাইতে দিছে একটা ঘরের ভিতর, মানে কোনো মশারি নাই, মশারি মানে বসা যায় না, এত পরিমাণ মশা, আপনি যে বসে থাকবেন বসতে পারবেন না, এত পরিমাণ মশা আমার শরীরে, মানে এখনো মশার কামড়ের ই আছে, দাগ আছে, প্লাস মানে চুলকানি হয়ে গেছে,
পাহাড়ি মশা,
পাহাড়ি মশা মানে খুব খারাপ, মানে কোনো মশারি নাই, কোনো বালিশ নাই, ত্রিপল বিছাই দিছে, ওরপরে ঘুম। এবার কোন রকমে মানে ওই রাতটা কাটলো, তার আগে একটু ভুলে গেছি, গরু সন্ধ্যার সময় মানে আমাদের পাঁচজনকে মানে একটা জায়গায় বসতে দিছে, মানে বাড়িতে নেওয়ার পরে প্রথম বসতে দিয়েছে, বসতে দিলে মানে ওই যে মুটকা যে লোকটা, ও বলতেছে ফোন করে যে 5টা লুঙ্গি নিয়ে এসো আর 2টা তোয়ালে নিয়ে আসো, বাঙালি লুঙ্গি নিয়ে আসো, পরে বলে ওয়ান কেটে আসে। আমরা বলছি দাদা লুঙ্গি কেন লাগবে, বলছে আপনারা পরবেন না, সে লুঙ্গি তো পরা লাগবে না আমার, আমরা তো সকালবেলা এখন সন্ধ্যার সময় ছাড়লেন না, সকালবেলা আমরা চলে যাবো, কারণ আমাদের তো ধরে রাখার কোনো আপনাদের ই নাই, আমাদের শুধু শুধু ধরে আনছে না, একটা ভুল করবে আমাদের ছেড়ে দেবেন, আমাদের লুঙ্গি লাগবে না, আমরা প্যান্ট পরে থাকতে পারবো, তো বলতেছে না আপনাদের মনে হয় দুই তিন দিন থাকতে হতে পারে। আমরা সুস্থ কি বলেন তুই দুই দিন থাকবো, দুই দিন পর রোজা, আপনি দুদিন পর থাকবো, আমরা তো সকালবেলা চলে যাবো। পরে রাত্রবেলা দেখি লুঙ্গি নিয়ে আসছি, কিন্তু আমরা কেউ লুঙ্গি কেউ পরি নাই, সবাই প্যান্ট পরেই ঘুমাচ্ছি। ঘুম কি চোখে আসে সারা রাত এই টেনশন যে কি হলো, লুঙ্গি কিনে আনলো, দুই চার দিন দুই তিন দিন থাকতে হবে, টেনশন করতেছি যে বিষয়টা কি কারণটা কি বুঝতেছি না। তারপর সকাল হলো, সকাল হলে মানে মুখ ও ঘুম থেকে উঠে মুখ টুক পালিশ করছি, মুখ টুক ধোয়ার পর খেতে দিচ্ছে আবার একে এক খাবার, কিছু বলতে পারতেছি না। রাত্রেবেলা তো তাও সারা টারা রাখছি দেখতে পারে নাই, কিন্তু ওই সময় তো খাইতে হবে, না খেলে ওরাও মানে একটু হবে যে এদের খাওয়া রাখতে হবে। অষ্টে অষ্টে খাবার খাইছি সবাই মিলে, অল্প অল্প করে খাইছি। খাওয়ার পরে আটটার দিকে পরের দিন নয় তারিখে আটটার দিকে ওই বাড়ি থেকে আমাদের নিয়ে যাচ্ছি আর এক বাড়ি। নিয়ে যাওয়ার পরে ওই লোক বলতেছে যে চোখ বাঁধো, আমরা বলতেছি যে দাদা আমাদের চোখ বাঁধেন না, আমরা চোখ বাঁধলে মারা যাবানি, আর এই রাস্তা দিয়ে পাহাড়ি রাস্তা দিয়ে বা কোনোভাবে হাঁটতে পারবো না, আপনারা যা বলবেন আমরা তাই করবো, চোখ বাঁধেন না, হাত বাঁধেন না। তারপর ওরা চোখ বাঁধলো না, যেহেতু হাঁটতে পারবো না, হাত বাঁধলো, হাত বেঁধে আমাদের নিয়ে গেল আরেক জায়গায়। দুই ঘন্টা পাহাড়ি রাস্তা দিয়ে মানে যত মানে দূরে যাচ্ছি তত মানে ভয়াবহ রাস্তা আসছে, এত ভয়াবহ মানে এখন পাহাড়ে উঠতে পারতেছি না। একটা পাহাড়ে কত সময় মানুষ উঠতে পারে, দেড় ঘন্টা করে লাগছে একটা পাহাড় উঠতে। ওই দিনকে পায়ে মানে শক্তি পাইতেছে না এমন অবস্থা। তারপরও ওরা বলতেছে উপরে উঠতে হবে, উপরে উঠে তারপরে নিচে নামবো। তারপর উঠলাম কষ্টে কষ্টে, উঠে একটা মানে পাহাড় থেকে দেখাচ্ছে ওই নিচে একটা ঘর দেখাচ্ছে, আমরা আজকে ওখানে থাকবো, ওখানে যেতে হবে, বেশি ওখানে কি হয়ে যাবো। তো ওই মোটকালা বলতেছে দেখেন মানে অত মানে দেখেন তো কেন বলে টুইমে করে বলে, তাও স্পষ্ট ক্লিয়ার না, দেখেন দশটা কথা বললে চারটে বোঝা যায় আর ছয়টা বোঝা যায় না, এরকমভাবে কথা বলে। তারপর উনি বলতেছে ওখানে যাইতে হবে এই পাশ দিয়ে মানে ঘুরে ঘুরে, তো যে রাস্তা দেখালো আমাদের তিন ঘন্টা চার ঘন্টা লাগবে ওখানে যাইতে, দেখা যাচ্ছে কটা, কিন্তু যে রাস্তা দেখালো আমাদের মনে হলো যে
একেবারে দুর্গম, একেবারে দুর্গম মানে জঙ্গল, রাস্তার কোন রেখাও তৈরি হয়নি, কোন রাস্তা পাহাড়
পাহাড় রাস্তাও নাই, ওই গাছ ধরে উঠতেছে। তো এইভাবে দুই ঘন্টা মতো লাগলো আমাদের ওই বাড়িতে যাইতে। যাওয়ার পরে ওখানে আরো দুজন লোক ছিল, ওদের লোক তো ওরা ওইখানে আমাদের ওই দিন কেরা রাখলো। ওইখানে ওই খাবার কিন্তু চেঞ্জ হচ্ছে না, নিয়মিত ওই খাবার দিতেছে ওই বাসের।
ওরা কি খাচ্ছে, ওরা কোন খাবার
না, ওরা ওই খাচ্ছে আমাদের সাথে, ওরা অভ্যস্ত মানে ওদের মনে হলো যে ওটা ওদের জাতীয় খাবার, আমার কাছে মনে হলো যেভাবে খাচ্ছিল। তো ওই বাড়িতে ওরা আমাদেরকে রাখলো বিকাল, ওই দিনকে বিকাল পর্যন্ত চারটে পর্যন্ত রাখলো। রাখার পরে বলতেছে যে এখানে থাকা যাবে না, এখানে থাকলে তো সমস্যা হতে পারে, দেখা মানে দু তিনটা পাহাড় থেকে ওই ঘরটা দেখা যায়, এখানে থাকা যাবে না, তোমাদেরকে আরো ভিতরে নিয়ে যাবো। আমরা ওনাদের বলতেছিলাম যে দাদা আমাদেরকে এভাবে না ঘুরে যে কোনো একটা জায়গায় নিয়ে যান এবং ওইখানেই রাখেন, দুই ঘন্টা চার দুই ঘন্টা জায়গায় চার ঘন্টা হাঁটান, হাঁটাই নিয়ে অন্তত সেই জায়গায় একটা নিরাপদ জায়গা নিয়ে রাখেন, তারপর আমাদেরকে এত হাঁটায় না পাহাড় দিয়ে, দাদা তো ঠিক আছে। তারপর এখান থেকে হাঁটানো শুরু করলো পানির ভিতর দিয়ে, ছোট খাল পানির ভিতর দিয়ে দুই সাইড পাহাড়, উঁচু পাহাড়, এদিকে দিক তাকাইলে পাহাড় ছাড়ার কিছু না, এখানে তো তাকাইলে আশেপাশে বিল্ডিং দেখা যায়, ওখানে কোনো মানে পাহাড় ছাড়া আর কিছু না,
এবং আমি দেখেছি যে খাগড়াছড়ি রাঙামাটি ওই সব পাহাড়গুলো চারিপাশ দিয়ে পাহাড় দিয়ে এমন ভাবে ঘেরা এবং তার নিচে খালের মতো নদীর আঁকা বাঁকা পথ চলে গেছে এবং সেগুলো এত বেশি সরু মনে হচ্ছে পাহাড়গুলো চেপে ধরেছে।
আমার কাছে মনে হচ্ছে যে
আমি যেমন দেখেছি যে ওখান থেকে নামা, ওই পাহাড় থেকে নামা এবং উঠা এতটুকু যদি একটা মানুষ একবার করে তাহলে কিন্তু তার নাবিশ্বাস অবস্থা হয়ে যাবে। সেখানে আপনাদেরকে এরকম ঘুমহীন খাবার নেই অবস্থায় মাইলের পর মাইল এইভাবে হাঁটিয়ে নিয়ে বেড়াচ্ছে।
তো ওই রাস্তা দিয়ে মানে ওই পাহাড় পানির রাস্তা দিয়ে হাঁটাইতেছে, একবার মানে ওই পানির রাস্তা দিয়ে হাঁটানোর পরে লাস্টে একটা পাহাড়ের ভিতর ঢুকাইলো গুহার মতন। আমার কাছে মনে হলো যে এটা একটা গুহা,
কারণ বন্ধুরা যখনই কারো গল্প শুনে তারা নিজেদের মতো করে কিন্তু তাদেরকে ওই জায়গাতে নিয়ে যায়, এরকম একটি মানসিক যোগ থেকে তারা শুনে এবং লিখেছে যে কতই না ভয়ানক দৃশ্য ছিল, কতই না কষ্টের মাঝে থাকতে হয়েছে আমার ইমরুল ভাইকে। সোহাগ লিখেছে নিয়তি মানুষকে কখন কোন জায়গায় নিয়ে যায় কেউ জানে না। আসলে
আরো এরকম অনেক কমেন্ট আছে, যেমন মাসুম রানা লিখেছেন যে তোমরা দুইজন এই জীবনে অনেক কষ্ট পেয়েছো, আমি দোয়া করি যেন আর কখনো কোনো কষ্ট না পাও। এবং মোহাম্মদ পিজেএস লিখেছে যে আল্লাহ তাদের সহায় হন গুরু, আমার খুব কষ্ট লাগছে। এবং মেহেদী হাসান সজীব লিখেছেন গুরু সবার জীবনে বিপদ রয়েছে, আমাদের এই বিপদকে মোকাবেলা করতে হবে আর এর জন্য আমাদের এই জীবনে তো অনেক রকমেরই বিপদ রয়েছে, তো আমাদেরকে নিজেদের টেকনিক এটা লিখেছেন মেহেদী হাসান।
সজীব আপনাকে উদ্দেশ্য করে বলছি যে আমাদের প্রচেষ্টা এরকমই থাকে, কোনো না কোনো ভাবে ভালোবাসার বাংলাদেশের মাধ্যমে আপনাদের কাছে আমাদের আমাদের প্রচেষ্টা পৌঁছে দেয়া। আজকের প্রচেষ্টাটা এইরকম মানসিকভাবে এবং শারীরিকভাবে মানুষ হিসেবে আমাদের সবাইকে প্রস্তুত করে তোলা, যে কোনো সময় যে কোনো দিন যে কোনো পথের বাকি আপনার কড়া নেড়ে আপনার কাছে যে কোনো একটি দুর্ঘটনা যে কোনো একটি ইনসিডেন্ট এসে দাঁড়াতে পারে, তখন আপনি যেন সেই পরিস্থিতিকে মোকাবেলা করে ঠান্ডা মাথায় সেখান থেকে পরিত্রাণ পেতে পারেন।
রাইট, আর বন্ধু আপনি আপনার কমেন্টসগুলো এইভাবেই আমাদেরকে লিখে পাঠাতে পারেন ফেসবুকে, আর অ্যাড্রেসটি হচ্ছে www.facebook.com/dhakafm90.4। এবং আর একবার জানাচ্ছি যে কিভাবে খুঁজে পাবেন আমাদের অ্যাড্রেসটি, আপনার ফেসবুক অ্যাকাউন্টে সার্চ বারে গিয়ে ঢাকা এফএম লিখে সার্চ দিলেই সে কাঙ্ক্ষিত ফ্যান পেজটি উন্মুক্ত হয়ে যাবে আপনারই সামনে। এবং সেখান থেকে দেখছেন যে একটি পোস্ট আপলোড করা হয়েছে এবং অনেক বন্ধু জিজ্ঞেস করছিলেন যে হেমায়েত ভাই কোনটা এবং ইমরুল ভাই কোনটা। তো আমি ছবি দেখে আমি বলে দিচ্ছি যে
বলার আগে বরং যে কাজটা আমরা এখানে করি সেটা হচ্ছে যে বর্ণনা দিই আমাদের আমন্ত্রিত অতিথিদের যারা হট সিট অলঙ্কৃত করেন।
This track was downloaded from fusionbd.com.
আমি বর্ণনা দিই বন্ধু, আমার পাশে ডান পাশে বসে আছেন ইমরুল। ইমরুলকে এখন ছোটখাটো একটা মানে সুদর্শন ছেলের প্যাকেজ বললে হয়তো বাড়িয়ে বলা হবে না। আমি চিন্তা করছি যে বাংলা মানে আধুনিকতার টেকনোলজির কারণে এসির মধ্যে সবসময় থাকার পরেও আমার যে গায়ের রঙ যে জায়গাতে সে দাঁড়িয়েছে তার চাইতে হাজার গুণে মানে সুদর্শন একটি লুকে বসে আছে আমার বন্ধু ইমরুল, যাকে বিভিন্ন সময় যে ধরনের কাজ ইমরুল করে আমি যতটুকু জানি, এই ধরনের থার্ড পার্টি এমপ্লয়িজ যারা এইসব নেটওয়ার্কিং এর সাথে জড়িত থাকে তাদেরকে হাড় ভাঙা খাটনি খাটতে হয়, বিটিএস এর অনেক উপরে উঠতে হয়, কেবল নিয়ে এই রোদে বৃষ্টিতে ঝড়ে সহ্য করে কষ্ট করতে হয়, তারপর আমার বন্ধুটা কিন্তু মাশা আল্লাহ দারুণ স্মার্ট, দারুণ দেখতে, এবং তার পরনে আছে একটি জিন্সের প্যান্ট এবং একটি হাফ শার্ট, এবং আমার ইমরুল সাদা স্বাভাবিকভাবে পরিপাটিকারা চুল উজ্জ্বল গায়ের রং, এবং সেই সাথে আমার আরেকজন বন্ধু আছেন যিনি হেমায়েত। হেমায়েতকে দেখলে ভালো মানুষের মতো একটা চেহারা আর কি, কিছু মানুষের চেহারা থাকে না দেখলে বিশ্বাস করতে মন চায়, এরকম একটি চেহারার হেমায়েত। হেমায়েতের জেনেটিক কারণে হোক আর প্রচন্ড পরিশ্রমের কারণে হোক সময়ের আগেই চুল তার সাথে বিচ্ছয় করেছে, এই কথাটা আমি বললাম ফান করে, এই কারণে যাতে করে মানুষের বন্ধুদের চিনতে সুবিধা হয়। কিন্তু টোটাল অ্যাপিয়ারেন্স এর মধ্যে হেমায়েতের পরনে আছে একটি জিন্সের প্যান্ট এবং একটি টি শার্ট, হেমায়েতের টোটাল অ্যাপিয়ারেন্স এর মধ্যে একটা ভালো মানুষের ছাপ একেবারে স্পষ্ট। আমরা ইমরুলের কাছে যাব, যাওয়ার আগে ছোট্ট একটি বিরতি, বিরতির পর এখনই ফিরে আসছি। আপনারা আপনাদের মতো কমেন্টস করতে থাকুন বন্ধু, কারণ ফেসবুক থেকে আমিও মাঝে মাঝে কিছু কমেন্টস নিয়ে ইমরুলের কাছে পড়ে শোনাচ্ছি, এই কারণে ইমরুল যেন বুঝতে পারে শুধু উনি বলছেন না, ওনার সাথে কানেক্টেড হচ্ছে লাখ লাখ মানুষ দেশ বিদেশ থেকে।
এক্স্যাক্টলি, সো বিরতির এবার আগে কিছু কমেন্টস আমি পড়তে চাই, যেমন মাসুম রানা লিখেছেন যে ওকে, এই কমেন্ট আমি পড়েছি অলরেডি। অ্যান্ড আছেন না আমার সাথে এই মুহূর্তে সোহানুর রাশেদ তারিক, লিখেছেন আল্লাহ চাইলে ক্ষীণা হয় তাই কাঁদবেন না প্লিজ, আল্লাহর উপর ভরসা রাখুন, উনিই পারবেন আপনাকে হেল্প করতে। এবং মোহাম্মদ নাহিম লিখেছেন যে আপু এই গল্পটা শোনার পর শরীরের লোম সব দাঁড়িয়ে যাচ্ছে। এবং মোহাম্মদ আলম লিখেছেন আমার খুবই খারাপ লাগছে, মানুষ কিভাবে এত খারাপ হতে পারে। এবং এস আই সোহাগ আছেন, লিখেছেন ভাই আমি কিছুই বলতে পারছি না, আপনার মায়ের দোয়া আপনার পাশে ছিল, এক্সাক্টলি। অ্যান্ড মোহাম্মদ সিফাতুজ্জামান আকাশ লিখেছেন ভাইয়া আপনাদের সাথে ছিলাম আছি এবং থাকবো, থ্যাংক ইউ সিফাতুজ্জামান আপনাকে। শহীদুল ইসলাম পারভেজ আছেন আমার সাথে এই মুহূর্তে, লিখেছেন গুরু ওনাদের জবটা অনেক রিস্কের, আমার ভাইও এই টাইপের কাজ করে। ওকে, আছেন এই মুহূর্তে সৌরভ কাপাসিয়া থেকে, লিখেছেন সৌরভ কাপাসিয়া লিখেছেন যে আমি কানা ভালোবাসার বাংলাদেশে অনেকদিন ধরে শুনছি বাট আজকে কমেন্ট করলাম। ওকে, থ্যাংক ইউ সো মাচ, এবং আপনার এই কমেন্ট অব্যাহত থাকুক, আপনি কমেন্টস করবেন যত খুশি তত। ওকে, আমি শামিম রেজা লিখেছেন যে কমেন্ট করেছেন যে ওনার কমেন্টস নাকি পড়ি না, ওকে পড়ে দিলাম শামিম রেজা। অ্যান্ড ইমরান খান আছেন, লিখেছেন আমি ওকে কাল উনি নন্দন পার্কে যাবেন সেই আশা ব্যক্ত করেছেন। এবং সোহাগ লিখেছেন ঢাকা এসে এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে, থ্যাংক ইউ সো মাচ। অ্যান্ড আরো অনেক বন্ধু যুক্ত হয়েছেন ফেসবুকে, অফিসিয়াল ফ্যান পেজের অ্যাড্রেসটা আরো একবার জানিয়ে দিচ্ছি বন্ধু, www.facebook.com/ঢাকা FM 90.4। এবং আরো একবার জানাতে চাই যে কিভাবে আপনি খুঁজে পাবেন আমাদের অ্যাড্রেসটি, আপনার ফেসবুক অ্যাকাউন্টে সার্চ বারে গিয়ে ঢাকা এফএম লিখে সার্চ দিলেই আমাদের অফিস দুইজন আছেন অতিথি বন্ধু আমাদের এখানে স্টুডিওতে, একজন হিমায়ত এবং একজন হচ্ছেন ইমরুল, তাদের দুইজনের ফটো আপলোড আছে এখানে। এবং অনেক বন্ধু কমেন্ট করছেন, লাইক করছেন, শেয়ারও করছেন। সো বন্ধু আশা করছি যারা এখনো কানেক্টেড হননি তো তারা লাইক করবেন এবং কমেন্ট করবেন যত খুশি তত, এবং ইচ্ছে করলে আপনি শেয়ারও করতে পারেন এই পোস্টটি আপনার যে কোনো পছন্দের মানুষের কাছে। অ্যান্ড অবশ্যই আমাদের যে ফ্যান পেজটি আছে সেটিতে লাইক করবেন এবং আমাদের সাথে থাকবেন 24/7। এবং আপনি যদি ঢাকা এফএম এর অফিসিয়াল ফ্যান পেজটি লাইক করেন তাহলে ঢাকা এফএম এর সমস্ত আপডেটগুলো আপনার প্রোফাইলে চলে যাবে এবং কখন কি হচ্ছে, ঢাকা এফএম এর কি কি ইভেন্ট, কি কি প্রোগ্রাম আছে সবই আপনি জানতে পারবেন টাইম টু টাইম। সো প্লিজ আমি রিকোয়েস্ট করছি আরো একবার যে প্লিজ আপনি আমাদের এই পেজটিতে আসুন এবং লাইক করুন, আমাদের পোস্টটিতে আসুন এবং লাইক করুন। তো এই মুহূর্তে চলে যাচ্ছি ছোট্ট একটু বিরতিতে, ফিরে আসছি একটু পরে, সাথেই থাকুন।
This track was downloaded from fusionbd.com.
প্রাণব ভালোবাসার বাংলাদেশ,
বন্ধু যে কোনো বিকাশ এজেন্ট থেকে আজই নিজের মোবাইলে বিকাশ অ্যাকাউন্ট খুলুন এবং নিজেই বিকাশ করুন। এজেন্টের কাছে আপনি যে বিকাশ সার্ভিসগুলো পাবেন তা হলো বিকাশ অ্যাকাউন্ট খোলা, ক্যাশ ইন করা মানে বিকাশ অ্যাকাউন্টে টাকা ভরা, ক্যাশ আউট করা মানে বিকাশ অ্যাকাউন্ট থেকে টাকা উঠানো। মোবাইলে বিকাশ অ্যাকাউন্ট খুলে আপনি দেশ জুড়ে টাকা পাঠানো বা পাওয়া সহ আরো বিভিন্ন সার্ভিস পাবেন মুহূর্তেই। মনে রাখবেন বিকাশ অ্যাকাউন্ট খোলা সম্পূর্ণ ফ্রি, তাই নিজের মোবাইলে আজই বিকাশ অ্যাকাউন্ট খুলুন এবং নিজেই বিকাশ করুন। বিস্তারিত জানতে ভিজিট করুন bikash.com অথবা বিকাশ ফেসবুক ফ্যান পেজে। তো বন্ধু সবাইকে আরো একবার ওয়েলকাম করছি প্রাণা ভালোবাসার বাংলাদেশে। এই মুহূর্তে সাথে আছে স্টুডিওতে সবাই, আমি মেঘলা এবং অবশ্যই গুরু এই পেশাও আছেন, এবং যাদেরকে ছাড়া আমাদের অনুষ্ঠান একদমই অসম্পূর্ণ সে অতিথি বন্ধুরা তো আসেনি। এবং ফেসবুকে আপনারা কমেন্ট করছেন, তাদের ফটো দেখছেন এবং আমাদের পোস্টটিতে লাইক করছেন, শেয়ার করছেন। এবং শেয়ারিং কেয়ারিং এর বিষয়টা যখন আসে বন্ধুদের মাঝে, আমরা কিন্তু সবাই সবার কাছে সবকিছু শেয়ার করি, কেয়ার করি, তাই না? আমাদের মধ্যে সেই কি বলবো একটা একটা ইনফ্রারেড মানে কি বলবো একটা একটা কেমন একটা রে হার্ট টু হার্ট কানেক্টেড হয়ে আছে ইনফ্রারেডের সাথে।
এত বেশি
সেখানে আসলে ইনফ্রার মতোই কোন রকম কানেক্টিভিটি তৈরি হয়।
ওকে, এন্ড এই মুহূর্তে একটা ইনফরমেশন, একটা ইনফরমেশনই দিতে চাই, সেটা হচ্ছে আমরা তো এই প্ল্যাটফর্ম থেকে অনেকভাবে যা যখন আমরা চেয়েছি, গুরু এতেশামকে আহ্বান করেছেন সবসময়, সেটা আপনারা ট্রাই করেছেন এবং আপনারা করেছেন আপনাদের মনের অন্তঃস্থল থেকে।
প্রতিষ্ঠান খুব দারুণ ভাবে সহযোগিতা করেছে এবং প্রতিষ্ঠানটার নামও হচ্ছে সহযোগিতা, যারা জেগে থাকো জাগ্রত করো, এইরকম একটি স্লোগান নিয়ে, লোগো স্পিচ নিয়ে যারা সামনের দিকে এগিয়ে যাচ্ছে, যেটি আমার সেই ছন্দায় তো সেই ছন্দের সাথে খুব ভালো করে যায়, যে চলে এসো বন্ধু মাটির টানে, তারুণ্যের জোয়ারে ভাসবে তুমি, ভালো লাগার সুর বাঁধবে তোমার মনে, এটাই তো আমার দেশ, তোমার দেশ, তোমার ভালোবাসার বাংলাদেশ। তো সেই রকমই একটি লোগো স্পিচ, সেরকম একটি স্লোগান, যারা বলছে যে জেগে থাকো জাগ্রত করো আমরা একে অন্যের জন্য, সেটি হচ্ছে ওদের থিম। এবং রেজাউল করিম যে হচ্ছে প্রধান আহ্বায়ক, এবং সেই সাথে আছে হাবিবুর রহমান সুমন, শহীদুল ইসলাম, আব্দুর রহিম খান যিনি যুগ্ম আহ্বায়ক, সাথে আছেন রনি, শাহরিয়ার, জাহিদ, সবুজ, কবির, ইমরান সদস্য। এরা কিন্তু দারুণ ভাবে এগিয়ে এসেছিল আমাদের সাথে এই প্রাণাব ভালোবাসা বাংলাদেশের যে ক্যাম্পেইন, পথ শিশুদের জন্য কাপড় পৌঁছে দেওয়া, সেইটাতে যুক্ত ছিল একটি কাভার্ড ভ্যান কিন্তু তারা নিয়ে এসে যুক্ত হয়েছিল তাদের সমস্ত ভলেন্টিয়ারদেরকে সাথে করে, জন্য আমার পক্ষ থেকে অনেক অনেক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি তাদেরকে।
ওকে, এখানে একটা চমৎকার জিনিস আছে, গুরু এতেশামকে উদ্দেশ্য করে একটা কবিতা আছে, আমি সেটা পড়তে চাই। কবিতাটা এরকম, কবিতাটা লিখেছেন হচ্ছে রেজাউল করিম, হ্যাঁ, উৎসর্গ হচ্ছে গুরু এতেশাম।
রেজাউল করিম বলতে কি সহযোগিতা যে উদ্যোক্তা? আচ্ছা আচ্ছা।
তো কবিতাটা এরকম, আসলাম ঢাকা এফএম এ, দেখা করব গুরুর সাথে, করব মোরা প্রতিজ্ঞা, হাত রেখে গুরুর হাতে, দেশের জন্য করব কাজ এই শপথ নিয়ে মনে, স্বেচ্ছাসেবায় কাটবে জীবন এই ইচ্ছা মনে প্রাণে, ধন্যবাদ প্রাণাব ভালোবাসার বাংলাদেশ, ধন্যবাদ ইন্তেজার ভাইকে, ধন্যবাদ ঢাকা এফএম ও গুরু এইরকম একটি প্ল্যাটফর্ম তৈরি করাতে।
এই প্ল্যাটফর্ম সত্যিকার অর্থে এইরকম কিনা তার আগে ধন্যবাদ জানাচ্ছি রেজাউল করিমকে, যিনি এই ভালোবাসাটি পৌঁছে দিয়েছেন ছন্দের মাধ্যমে। সত্যি এটি এই রকমের প্ল্যাটফর্মে পৌঁছেছে কিনা আরেকটি ছোট্ট নজরানা এখন নিয়ে নিব। আমি একটা কাগজ দেখতে পাচ্ছি মেঘলার কাছে, একটি মানুষ মরণাপন্ন অবস্থায় আছে, জীবন মৃত্যুর সন্ধিক্ষণে, রক্তের প্রয়োজন, রক্তের গ্রুপটা মেঘলা বলবি, এবং তারপর পরই কোনো টেক্সট যদি ফেসবুকে আসে, রেসপন্স হয় যে আমি রক্ত দিতে চাই এবং গ্রুপটি আমার সাথে মিলে গেছে, সেটা অবশ্যই কভার করবি। আমি বহু মিরাকল, বহু রকমের স্পিরিচুয়াল ঘটনার সাক্ষী এই স্টুডিও, আরেকবার সাক্ষী হোক সেটি চাচ্ছি। রক্তের গ্রুপটা একটু বল।
রক্তের গ্রুপ হচ্ছে বি পজিটিভ, এবং আপনি কন্ট্যাক্ট নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি, কন্ট্যাক্ট করবেন হচ্ছে আজিজের সাথে, নাম্বারটি হচ্ছে 01715542569। আমি আরো একবার বলছি 01715542569, এবং রক্তের গ্রুপটি হচ্ছে বি পজিটিভ, আপনি আজিজের সাথে কন্ট্যাক্ট করবেন।
যদি এ ধরনের মেসেজ কোনো কিছু আসে তুই অবশ্যই ফলো কর, আমিও ফলো করতে থাকছি আমাদের ডেডিকেটেড আইডিতে, যে তারা রক্ত দিতে চায়, রক্তের গ্রুপ তার সাথে মিলে গেছে, সেটি যেন অবশ্যই অন এয়ার করা হয়। এবং আমরা চলে যাচ্ছি আজকের বন্ধুর কাছে, যার কাছে শুনছিলাম তার জীবনের বন্দিদশার, অপহৃত বন্দিদশার সেই 17 থেকে 18টা দিন, যেটি ছিল প্রচণ্ড কষ্টের, দুঃসহ যন্ত্রণার। এবং সেই বন্দিদশার ঘটনা প্রায় আমরা শেষ ভাগে চলে এসেছি ইন্দুর, আমরা সময়ের কিছু স্বল্পতা আছে, শেষ হয়তো আর আধা ঘন্টার মধ্যে বাকি বাকি ঘটনাগুলো জানবার চেষ্টা করবো। ওভার টু ইন্দুর।
তারপর গুরু ওই দিনকে মানে একটা গুহার ভিতর দিয়ে একটা বাড়িতে নিল, নেওয়ার পরে ওইখানে থেকে আমাদের
কত ঘন্টা পরে পৌঁছানো হলো, যেটা উপর থেকে দেখাচ্ছিল পাহাড় থেকে, যা ওই ওই বাসে আমরা পৌঁছাবো, ফাইনালি কয় ঘন্টা লাগলো ওই বাসায় পৌঁছাতে?
2 ঘন্টার মতন লাগবে না,
হয়তো স্ট্রেট ওয়েতে গেলে ওটা আধা ঘন্টার পথ, তার বেশি
আধা ঘন্টাও লাগে না,
10 থেকে 15 মিনিট
এরকম লাগে,
সেখানে 2 ঘন্টার বেশি সময় লাগলো পাহাড়ি পথের কারণে।
তো ওইখানে ওই দিনকে রাখলো, সন্ধ্যার সময় আমাদের বলতেছে তোমরা তোমাদের ফ্যামিলির সাথে কথা বলো, ওরা একটা ফোন দিল, ফোন দিয়ে 2 মিনিট করে আমাদের ফ্যামিলির সাথে কথা বললাম, এবং ওরা ফোন দেওয়ার আগে বলতেছে যে তোমাদেরকে ধরে আনা হয়েছে টেলিটকের সমস্যার কারণে। তো টেলিটকের সমস্যা বলতে টেলিটকের কি সমস্যা, আমরা তো টেলিটকের লোক না, আমরা তো টেলিটকের কন্ট্রাক্টরের লোক, কন্ট্রাক্টর মানে টেলিটক কন্ট্রাক্টরের কাজ করি আমরা, এই ব্যাপার। বলছে না তোমরা তো টেলিটকের লোক, টেলিটকের কাজ করতে আসছো,
টেলিটককে টার্গেট করার পেছনে কি কারণে কি যে রাষ্ট্রায়ত্ত রাষ্ট্রায়ত্ত একটি টেলিকম কমিউনিকেশন কোম্পানি তাই
রাষ্ট্রায়ত্ত কোম্পানি বলতে কি ওরা বললো যে এখানে যে ধরনের যে কোনো ব্যবসা করলে ওদের চালু দিতে হবে
ওরা দেয় না এরকম কিছু
হ্যাঁ টেলিটক ওদের চালা দেয় না
কঠিনতম সময় ছিল সবচেয়ে দীর্ঘতম সময় ছিল কষ্টে নীল হয়ে যাওয়া এই দীর্ঘতম সময় ছিল ওই দুই মিনিট আপনি কার সাথে কথা বলেছিলেন
ফার্স্টে আমি ফোন দিয়ে আমার বাড়ির নাম্বারে আমার আব্বা ধরে ফার্স্টে
কথোপকথনটা একদম ডিটেলসে বলেনি
মানে কি বলবো আমার আব্বা বলে দিয়েছে তোদের কি হয়েছে কথা বলিস না কেন ফোনে মানে ওরা বুঝতে পারছে আমাদের কোনো একটা সমস্যা হয়েছে এত ফোন বন্ধ হয়ে গেছে তারপরে আমি বললাম যে আব্বা এই ব্যাপার আমাদেরকে এরকম ধরে নিয়ে আসছে টেলিটকের সাথে সমস্যা টেলিটক চালা দেয় না এদের সেইভাবে ধরে নিয়ে আসছে আমাদের টেলিটকের লোক ভাবে তারপরে কাছে ঠিক আছে তোরা কোনো চিন্তা করিস না আমরা দেখতেছি পরে আমি বললাম যে আপনি আমাদের কোম্পানির সাথে যোগাযোগ করেন আমাদের কোম্পানি চালানোর ব্যবস্থা করেন এই বলে মানে কথা মানে আর বলতে পারলাম না
আর কারোর সাথে কথা হয়েছে
না ওদিনকে আমি আর কথা বলতে পারিনি
আমি তো তোমার খবর শুনছি শুনে ঢাকায় চলে আসছি এরকম ধরে নিয়ে আসছে আপনারা আমাদের কোম্পানিতে আপনি চাপ দেন চাপ দিলে টেলিটকে গেলে আমাদের একটা ব্যবস্থা হবে আব্বা বলছে আমি টেলিটকে যাচ্ছি এটা তো কোনো সারা শব্দ হচ্ছে না এবং কোম্পানিও গেছে তাও এরাও কোনো সারা শব্দ হচ্ছে না তাহলে আমার যতদূর সম্ভব আমার গার রক্ত যত বিক্রি করতে যাই ও বাবা চিন্তা নেই আমি তোকে মুক্ত করবো ইনশাআল্লাহ তুই বাবার কোনো টেনশন করিস না আমার আব্বা হাও করে কেন সাথে সাথে আমি আরও তখন ওরা বলছে কান্নাকাটি করবেন না আমরা তখন আর ধরতেই ধরতে পারিনি তখন আমার এত পরিমাণ কান্না আসছে যে আমার কান্তি কান্তি আমি বেহস হয়ে গেলাম পরে ওরা ফোন টোন আমার কাছে নিয়ে পরে আমাকে মাথায় পানি দিয়ে আর কি সুস্থ করবো আর কি যারা পাশে ছিল তখন এত কষ্ট লাগছে যে আমার কাটার পরে আমার আব্বু কান্দছে আমারও কান্না আসছে এই জন্য যে আমি কথা বলতে পারছি না আমার সরকারটা মার্কেটটা আছে সাথে আমি প্রত্যেক দিন দিনই চারবার থেকে পাঁচবার কথা বলি
ভাতিদের সাথে
জি
আচ্ছা আমি বুঝি না যখন আমাদের কোনো ক্ষতি হয় না হেমায়েত বা ইমরুল তখন কিন্তু কেউ পাশে থাকে না কেউ থাকে না যে রাষ্ট্রায়ত্ত যে কোম্পানির কথা বললেন তারা তো মুখ ফুরিয়ে নিয়েছে যতটুকু আপনাদের মুখে শুনলাম ইভেন দো আপনার কোম্পানি যেভাবে রেসপন্সিবিলিটি নেওয়ার কথা ছিল এর রিস্ক ম্যানেজমেন্ট একটি কোম্পানির পার্ট অ্যান্ড পার্সেল এবং এই ক্রাইসিস ম্যানেজমেন্টে যে ধরনের ভূমিকা রাখার কথা ছিল সেইভাবে ভূমিকা তারা রাখেনি যতটুকু আপনাদের কাছ থেকে শুনলাম রক্তই কথা বলে রক্তের টানে তারা কিন্তু পৌঁছে গেছে ঢাকা শহরে
তেমন কোনো ফ্যাসিলিটি নাই যে আমাদের কোনো যে বেশি টাকা চাইলে আমার আব্বু বলছে তেমন কিছু তোমাদের নাই যদি আমি
কিন্তু যে কথা বলেছে হেমায় যে বাবারে তোকে যদি মুক্ত করার জন্য নিজের শরীরের রক্ত বিক্রি করা লাগে আমি তোর বাবা তো সেই শরীরে রক্ত বিক্রি করে দিলি সেই বাবাকে যখন বুড়ো বয়সে অপদস্থ হতে হয় সেই মাকে যখন অনাথ আশ্রমে থাকতে হয় সেই বাবা মাকে আমি আমার ব্যক্তিগত সুখ স্বাচ্ছন্দ্যের জন্য যখন অন্ধকার কোনো চিলা কোথাকে রেখে দিই এইটা কোনোভাবে মেনে নেওয়া যায় না এটা রক্তের সাথে রক্তের গান যথার্থ গানটায় প্লে করা হয়েছে আসলে রক্তের সাথে রক্তের গান সব যখন চুপ সমস্ত কিছু যখন নিশ্চুপ কোনো কিছু যখন আর কাজ হচ্ছে না সমস্ত কিছু ব্ল্যাঙ্ক তখন রক্ত কথা বলে একদম এইভাবে উঠে এসে বলে যে বাবা তুই চিন্তা করিস না তোর কোনো দুশ্চিন্তা নাই বাবা আপনারা তো ভাগ্যবান হেমায় ভাগ্যবান ইমরুল আপনি আমি অভাগা আমি আর কোনোদিন এরকম ফোন কল পাবো না নাফারার দেশ থেকে হয়তো সে আমার জন্য প্রার্থনা করবে আমিও তাকে হয়তো স্মরণ করব আপনারা ভাগ্যবান এই অর্থে যে আমি অন্তত লাইভ ফোন কল আমি আর পাবো না আমার জন্য হয়তো সেই মনটা কাঁদবে উপরে বসে কিন্তু বলতে পারবে না বাবার তুই কষ্ট পাস না আমি আমার শরীরে সমস্ত রক্ত দিয়ে হলেও তোকে ফিরিয়ে নিয়ে আসবো তারপর
তারপরে আর কি আব্বা তো ওই সময় ফোন তোমাকে অনেক সময় করতে পারো না ওটা দু মিনিট কথা বলতে গেলো তখন সাথে সাথে ফোনটা নিয়ে গেলো নিয়ে যাওয়ার পরে তো পরে আব্বাও কান্নাকাটি করতেছে আমি শুনতে পারছি বাট সন্ধ্যাবেলা উঠে পড়ে বাবা বললো যে তোর কোনো ভয় নাই বাবা, তুই যতদূর আমি সম্ভব আমার গার যদি এক বিন্দু রক্ত থাকতি আমি তোর জন্য চেষ্টা করবো, সমস্যা নেই, তোর কোম্পানি না আসুক, তোর তুই সরকারি কোম্পানি না আসুক, আমার যা কিছু আছে যেটুক যা বিটে বাড়ি একটু খয়ে যদি আনতে হয় তাও আনবো, আর আমার গান রক্ত তো থাকবে ইনশাল্লাহ, তুই চিন্তা করিস না, এরপরে আমার কাছ থেকে কোনো নিয়ে দেবো।
সবকিছু অনেক বেশি সহজ হয়ে যায়, মানে কলিজাটাই দ্বিগুণ হয়ে যায়, অন্যরকম হয়ে যায়, আমার সাথে অনেক কিছু আছে জানো, যে সত্তাটার নাম আমার বাবা আমার মা, অদ্ভুত অদ্ভুত এক রিলেশনশিপ। এবং আমি দেখেছি মেঘলা যত রকমের ক্রাইসিস, যত রকমের প্রবলেম, যত রকমের বড় বড় ঝামেলার ভেতরে মানুষ পড়ে, তখন যেসব যেসব মানুষগুলোকে, যেসব ক্যারেক্টারগুলোকে, যেসব যেসব প্রতিষ্ঠানগুলোকে আমরা চিন্তা করি, কেউ পাশে থাকে না, পাশে থাকলে থাকে সেই রক্তের সম্পর্ক আর সাধারণ মানুষ, এবং এই দুই মেয়ে দুই দুইয়ের সংমিশ্রণে তখন কিন্তু অনন্য সাধারণ একটি কাজ তৈরি হয়। এবং বড় বড় ট্র্যাজেডি যখন বাংলাদেশের ভিতর দিয়ে হচ্ছে তখন আমরা দেখি যে সাধারণ মানুষগুলোই এই জিনিসগুলোকে অনন্য সাধারণ করে তোলে, অথবা কনসার্ন যেসব দপ্তরগুলোর জায়গাগুলোতে কাজ করার কথা ছিল তাদের ওই কাজটা সেই রকম ভাবে চলে পড়ে না।
তারপরে যখন আমরা আগে যাদের সাথে কোম্পানির লোকের সাথে চাকরি চুক্তি করছি তারা আমাদের জন্য মান্যত করছে,
সেই সাধারণ মানুষ
ফোন করার পরে যখন ফোনটা পাইছে সিমটা খোলা পাইছে তখনই ভাই বলছে যে ভাই আমার আম্মা আমার জন্য নামাজ পড়ছে, আপনার ওয়াইফ নামাজ পড়ছে, আমি মান্যত করছি, এই মসজিদে দিয়ে দিছি, এই মানছি, শুনে ভাই
উদ্যোগী হওয়া উচিত ছিল, যেটা আপনারা বলেছেন সে অর্থে আপনারা সেই উদ্যোগটা পাননি, আপনাদের কোম্পানি যে কোম্পানির হয়ে আপনারা পাগলের মতো খাচ্ছেন, এবং বাংলাদেশ লেবার ল, বাংলাদেশ লেবার ল, ইন্টারন্যাশনাল লেবার ল এরই কিন্তু ইন্টারপ্রিটেশন বাংলাদেশ লেবার ল, সেই লেবার লয় কিন্তু স্পষ্টত ভাবে এই জিনিসগুলো উল্লেখ আছে যে এই রকম ক্রাইসিস ম্যানেজমেন্টে, এই ধরনের রিস্ক ম্যানেজমেন্টে ইটসেলফ কোম্পানিকে রেসপন্সিবিলিটি নিতে হবে, এবং আপনি যদি তাদের কাজ করা অবস্থায় কোনো রকমের দুর্ঘটনা শিকার হন, আল্লাহ না করুক যদি আপনাকে শারীরিকভাবে অঙ্গহানি হয় অথবা জীবনহানি হয়, তাহলে পুরো রেসপন্সিবিলিটি কিন্তু অটোমেটিক্যালি তাদের কাছে চলে আসে। এই বিষয়গুলোকে কিন্তু আমরা থোড়াই কেয়ার করি, বৃদ্ধাঙ্গুলি দেখি কিন্তু সমানে চলে যাচ্ছে, যেমন আপনাদের কথার মধ্যে যেটা প্রতিভাত হলো, এবং কারা কাজে আসে এই সাধারণ মানুষ, এই রক্তের সম্পর্ক। ইমরুল
গুরু, তো যখন ওরা মানে বললো যে টেলিটকের সাথে সমস্যা তারা দেয় না এই জন্য তোমাদের ধরে আসছে, তখন আর কি আমরা বুঝলাম যে টেলিটক আমাদের সাথে বিক্রান্তি করছে, ওরা ওদের স্বার্থের জন্য আমাদেরকে এখানে ব্যবহার করছে, এটা পাঠিয়ে যাক গুরু। তারপর আমরা ফ্যামিলির সাথে আর কি যোগাযোগ করলাম, দুই মিনিট করে যোগাযোগ করে আমাদের কোম্পানির সাথে চাপ দিয়ে একটা ব্যবস্থা করলাম। তারপর গুরু ওইখান থেকে পরের দিন কেরা বিকেল বেলায় ওরা বলতেছে এখান থেকে চলে যেতে হবে, এখান থেকে চলে যেতে হবে, আমাদের সেনাবাহিনী খুব তৎপর করতেছে, এখানে থাকা যাবে না, বেলা তিনটের সময় পরের দিন কেরা।
বন্ধুরা আপনারা শুধু এই নামটি আপনাদের মাথার মধ্যে নিয়ে নিন, কারণ এগুলো নিয়ে আমরা পরবর্তীতে ক্যালকুলেশনে আসবো। বাংলাদেশ সেনাবাহিনী তৎপর আছে, সেই কারণে তারা এইভাবে জায়গা পরিবর্তন করছে এবং এক জায়গাতে থাকতে পারছে না, অর্থাৎ মানসিক একটি চাপ সবসময় তাদের ভিতরে কাজ করছে, যেহেতু বাংলাদেশ সেনাবাহিনীর তৎপর আছে।
তো বেলা তিনটের সময় আমাদেরকে বৃষ্টির ভিতরে, বৃষ্টি হচ্ছে, বৃষ্টির ভিতরে বাড়ি থেকে বের করলো, বৃষ্টির ভিতরে হাঁটতেছি, হাঁটতে হাঁটতে মানে কি বলবো, হেমু একবার একটা গর্তের ভিতরে পড়ে গেল, মাদার সমান নতুনলিতে মানে মাদার সমান ডেবে গেছে গর্তের ভিতরে পড়ে, কার কাছের ভিতরে টের পায় না, পরে ওরা ট্রেন উঠাইছে, উঠে আবার হাঁটছি।
কি অবস্থা ছিল হেমু? সমতলের লোক যারা আমাদের তাদের জন্য সবচেয়ে বেশি কষ্টের হচ্ছে পাহাড়ে চলাফেরা করা, এটি হচ্ছে এক। তারপর লজ্জাবতী গাছ সহ এরকম জঙ্গলা গাছ প্রচুর আছে, যেগুলো কখন কাটা ছেড়া দিয়ে আমাদের পাকে একদম ছিঁড়ে ফেলছে, সেটি একটা ব্যাপার, চীনের যোগ, পাহাড়ি চীনের যোগ, সেটি একটা ব্যাপার, এগুলোই বেশি প্রবলেম ক্রিয়েট করছে, আর মানসিক একটা টেনশন তো আছে, আরো স্লিপি হয়ে যাচ্ছে জায়গা।
তারপর গুরু ওখান থেকে একটা দু ঘন্টা হাঁটার পর একটা নদী আসলো, নদীটা আমাদের ট্রলারে উঠালো, উঠালো ট্রলারে নদী পার করাই, এবার সেগুন বাগান, সেগুন বাগান না সেগুনের গাছের ভিতর ধাঁটা একটু সন্ধ্যা হয়ে গেছে, আরো 10 মিনিট।
কততম দিন অপহরণ হওয়া?
এটা পঞ্চম দিনে।
আচ্ছা,
তো হাঁটানোর পরে সন্ধ্যা হয়ে গেছে, অন্ধকার একটা বাড়ির ভিতর নিয়ে গেল। নেওয়ার পরে ওইখানে আরো ওদের প্রায় 8-10 জন লোক আসলো, 7-8 জন আছে, আরো 8-10 জন লোক আসলো। ওখানে আমাদের ঘুরে বসে পানি চিনি খাওয়ালো। খাওয়ানোর পরে প্রায় 8টার দিকে ওইখান থেকে বললো যে চলো আবার আর এক জায়গায় যেতে হবে। 3টার থেকে রাত 7:30 পর্যন্ত হাঁটছি, হাঁটার পরে তারপর ওখান থেকে আবার আর একটা জায়গায় হাঁটানো শুরু করলো। রাত্রে অন্ধকার, এখন কি করবো? দিনের বেলা হাঁটাইছে, পাহাড়ের পথে একটা ব্যবস্থা মানে গাছ হোক লতা পাতা হোক বেরো উঠছি বা নামছি, রাত্রে বেলায় কোনো রাস্তা নাই, এখন হাঁটাইতে বলছি, হাঁটতেছি হাঁটতেছি হাঁটতে হাঁটতে একটা পুকুরের মতন চতুর্সাইড পাহাড় একটা পুকুর, এখানে বলতেছি এখানে গোসল করো। তখন তো অবস্থা খুব খারাপ আমাদের, মানে সবাই মানে যে মানে এখনই মানে মেরে ফেলবে আমাদের, যেহেতু বলতেছে গোসল করতে হয়তো বা পাকটা মানে ব্যবস্থা গোসল করে আমাদের মানে মেরে ফেলবে, এরকম একটা অবস্থা আমাদের। কারণ প্রতিদিন হাঁটাই 2-3 ঘন্টা হাঁটাই, তাদেরকে 3টা থেকে 8টা পর্যন্ত হাঁটাইতেছে, আরো তো সামনে হাঁটতে হবে। তখন সবার মধ্যে একটা সংসার যে কি হবে এখন, মেরে ফেলবে, মানে কেউ গোসল করবো না আমরা, আমরা কেউ সরা দিই না গোসল করতে, মানে তারপর ঠিক আছে হাঁটাইছে। 10টার সময় একটা মানে পাহাড় কি বলবো গুরু,
অন্ধকারের মধ্যে
অন্ধকার, মানে
টর্চলাইট দিয়ে
কোনো টর্চলাইট,
অন্ধকারে দিয়ে হাঁটছেন কিভাবে?
মানে ওরা হাঁটতেছে ওই মানে
কোনো ছায়া দেখে,
ছায়া দেখে ওদের পাশে হাঁটতেছি, এরকম অবস্থা। মানে
ওদের তো কোনো টর্চও নাই,
না না টর্চ মার টর্চ আছে কিন্তু টর্চ মারতে পারতেছে না।
ওরা কি বুট পরে হাঁটছে?
ওদের আছে যে প্লাস্টিকের জুতা,
হ্যাঁ
ওই জুতা পায়ে, কিন্তু আমাদের তো স্যান্ডেল আসতেছে না।
তো পাহাড়ি সাপ বুনো বিভিন্ন রকমের প্রাণী আছে, যে কোনো সময় একটা ঘটনা ঘটতে পারে,
মানে প্রতিটা পদক্ষেপে আমাদের মনে হচ্ছে মানে
এখানে মনে হয় সাপ আছে, এখানে মনে আমাকে
একটা সাপের গায়ে পা দিলাম, এরকম মনে হচ্ছে।
মানে একদিন না দুই দিন না 17-18টা দিন একই ভাবে সে কাহাতক সহ্য করা যায়,
পায়ের নখ পর্যন্ত উঠে গেছে ওই দিনকার আমার হাঁটতে হাঁটতে আমাদের সবার মানে পায়ে শুলে মানে গাছের সাথে লাগে মানে লতা পাতা জড়াই, মানে ওই দিনকে মানে এত কষ্ট হয়েছে হাঁটতে রাত্রেবেলায় আরো। তারপর তো যা কষ্ট মষ্টে একটা পাহাড়ে উঠলাম, তারপর একটা জঙ্গল চতুর্সাইড বড় পাহাড় মাঝখানেটা ছোট পাহাড়, ওইখানে থাকলাম। তো ওইখানে থাকার পরে কোনো বাড়ি নাই, কোনো ঘর নাই, কেউ কিছু না, আশেপাশে কোনো বসতিও দেখতেছি না, তাকায় দেখলে কোথাও অন্য শুধু পাহাড় আর জঙ্গল। তো এখানে ওই দিনকে রাত্রেবেলায় ত্রিপল বিছিয়ে থাকলাম খোলা আকাশে, মশা তো কামড়াইতেছে গুরু, তো মশায় কামড়ানোর পরে ঘুম আসে না। আর দুটোর সময় মানে আমাদের যে 5 জন ছিলাম, একজনে যদি ডাক দিই তো মানে 5 জনই ডাক শোনে, একজনে ডাক দেওয়া
শুনলে একটু থামায়। ব্লাড গ্রুপের কোনো রেসপন্স?
হ্যাঁ ব্লাড গ্রুপের অনেক রেসপন্স আছে। তো যারা যারা দিতে চেয়েছেন তাদের নামগুলো আমি বলছি, যেমন জনসন আছেন মালিবাগ থেকে, লিখেছেন যে আমি আমার ব্লাড গ্রুপ হচ্ছে বি পজিটিভ, আমি ব্লাড গ্রুপ ব্লাড দিতে চাই। এবং মোহাম্মদ মাহফুজ সরকার কাপাসিয়া থেকে লিখেছেন আমি আমিও ব্লাড দিতে চাই কারণ আমার ব্লাড গ্রুপ বি পজিটিভ। মোহাম্মদ আলামিন কিশোরগঞ্জ থেকে উনিও এই কথা লিখেছেন। এবং আছেন সজীব হোসেন সানি, লিখেছেন আমিও ব্লাড দিতে চাই বিকজ আমার।
বন্ধুরা আপনাদেরকে আপনাদেরকে ধন্যবাদ, আপনাদেরকে কৃতজ্ঞতা, আপনারা আপনারা আরেক দফা এই প্রাণা ভালোবাসায় বাংলাদেশকে ছোট হতে দেননি। যখনই যে আহ্বান এখান থেকে গেছে তখনই একদম মিরাকলি এই আহ্বান পৌঁছতে দেরি হয়েছে, তো আপনাদের এই আহ্বানের রেসপন্স করতে দেরি হয়নি, আবারও কৃতজ্ঞতা আপনাদেরকে। এবং সেই কন্ট্যাক্ট নাম্বার তারিক বিদ্যা তাদের উদ্দেশ্যে বলে দেওয়া হোক।
এক্স্যাক্টলি, ব্লাড গ্রুপ তো জানিনি বি পজিটিভ, এবং যার সাথে কন্ট্যাক্ট করবেন তার নাম হচ্ছে আজিজ, এবং নাম্বারটা জানিয়ে দিচ্ছি, নাম্বারটি হচ্ছে 01715542569। আমি আরো একবার বলছি 01715542569।
অলরেডি আরো এরকম ধরনের টেক্সট আসছে আমি দেখছি, কিন্তু আমার মনে হয় অত টেক্সট এন্টারটেইন করার প্রয়োজনই পড়বে না। যারা অলরেডি যে কটা নাম তুই পড়লি এর মধ্যে হয়তো তারা কমিউনিকেট করলে এই নাম্বারে, আপাতত আপাতত আমাদের সেই পারপাসটা সার্ভ হবে যে উদ্দেশ্যে আমরা ব্লাড চেয়েছি আর কি। আমরা চলে আসছি আবার ইমরুলের কাছে। ইমরুল বলছিলেন যে পাহাড়ি যে মশা যেটি সবচাইতে বেশি আপনাদেরকে কষ্ট দিয়েছে ওই সময়টাতে, হ্যাঁ সেখান থেকে,
হ্যাঁ তারপর রাত্রেবেলায় 1টার দিকে আনুমানিক একটা বা দেড়টা এরকম সময় আমরা যদি একজনকে ডাক দিই, পাঁচজনই ডাক শুনি, কেউ ঘুমায় আমার কিন্তু সময় মানে ওরা তো দিনে দুইবার খেতে দিত, সকালে একবার বিকালে একবার, সকালে খেয়ে ঘুমাও বিকালে খেয়ে আবার ঘুমাও, আমাদের মানে কত সময় ঘুমানো যায়, বিকালে চারটার দিকে খাওয়াই বলতে ঘুমাও, সন্ধ্যা তো হয় সাতটায় সাড়ে সাতটা এরকম। তো দেখা যাচ্ছে আমরা খেয়ে দিয়ে শুয়ে পড়তাম পাঁচটার দিকে সাড়ে পাঁচটার দিকে শুয়ে পড়তাম, তো রাত দশটা এগারোটা বারোটা একটা এরকম সময় যেখানে একজনটা যদি নাম ধরে ডাক দিই তো পাঁচজনই ডাকছেন, কেউ ঘুমায় না, সারা রাত্রি চুপ করে বসে থাকে, মানে চুপ করে শুয়ে থাকে,
পরস্পরের সাথে কি কথাও বলতে দেয়
না, কথা আমাদের বলতে দেয় কিন্তু সবাই বলি না, সবাই টেনশন, সবাই একটা ভয় যে কোন সময় আমাদের মেরে ফেলবে এরকম একটা ভয়, এই ভয়ে মানে আমরা সবাই নীরব চুপ করে থাকি, টেনশনে করে কথা বলি না। দেখা যাচ্ছে ভালো লাগতেছে না, একজনকে ডাক দিই যে হিমু তুমি কি ঘুমাইছো, হিমু তো বলছে না, ওই পাশে আরো যে কজন থাকে সবাই ডাক শুনে, যদি আপনি ঘুমাইছেন আপনি ঘুমাইছেন, মানে সবাই ডাক শুনে, একজনে ডাক দিলে সবাই ডাক শুনে, এরকমই ভাবে মানে কাটতেছে। তো ওইখানে প্রায় আরো দশ দিনের মতো থাকা হলো, এখানে ওইভাবে চলতেছে খাওয়া দাওয়া ব্যবস্থা। তো লাস্টে ওইখান থেকে একদিন বলতেছে মানে হেলিকপ্টার দেখলাম আমরা একটা, সেনাবাহিনী বললো যে সেনাবাহিনী খুব হিংসা, আমাদের খুব সমস্যা আছে, হেলিকপ্টার নিয়ে অভিযান চালাচ্ছে। পরে আমরা দেখতে পেলাম একটা হেলিকপ্টার নিয়ে মানে কমান্ডো অভিযান চালাইছিল, তারপর ওরা ওইখান থেকে আরো বহিন জঙ্গলে নিয়ে গেল, নিয়ে যাওয়ার পরে জঙ্গলে নেওয়ার পরে ওখান থেকে সারাদিন ওখানে রাখলো, চারটা পর্যন্ত রাখলো আটটা থেকে, ওখান থেকে নিয়ে আসার পরে ওই দিনকে বলতেছে এখানে আবার থাকা যাবে না, এখানে মানে মানে সেনাবাহিনী মানে টের পাইছে এখানে আমরা আসি, এখান থেকে তোমাদের আগে যেতে হবে। এবার রাত্রেবেলায় পানির ভিতর দিয়ে হাঁটাইছে, গলা পানির ভিতর দিয়ে খালের ভিতরে নামে গলা পানির ভিতর দিয়ে ওই স্রোতের ভিতর হাঁটছি ওই আধা ঘন্টার মতো হাঁটায়, তারপর একটা জায়গা পাহাড়ে একটা খুব গভীর জায়গা নিয়ে গেল, নিয়ে যাওয়ার পরে ওইখানে ওদের আসলে স্থায়ী একটা ই বানালো ঘর বানালো,
রাতের অন্ধকারে গলা পানি দিয়ে পাহাড়ি পাহাড়ি এলাকার ভিতর পাহাড়ি নদী দিয়ে হাঁটিয়ে নিয়ে যাচ্ছে,
হাঁটিয়ে নিয়ে যাচ্ছে।
এ তো অর্ধেক এমনি মানুষের জীবন মানে সাঙ্গ হয়ে যাওয়ার মতো অবস্থা আর কি। তারপর
তারপরে একটা জায়গা নিয়ে গেল, নিয়ে যাওয়ার পরে ওইখানে রাখলো, স্থায়ী বললো যে এখানে আমরা থাকবো, এখান থেকে আর কোথাও যাবো না, ওরা বলে যে এটা আমাদের ভিতরে পালানোর চেষ্টা করলে একজন পালানোর চেষ্টা করলে তোমাদের কদিন মেরে ফেলবো, এরকম বলে দিছে। তারপরে ওই যেখানে নিয়ে গেল পানি পানির উপর পানির ভিতর দিয়ে ওইখানে নিয়ে যাওয়ার পরে ওইদিনকে ওরা সেনাবাহিনী আলটিমেটাম দিছিল ওদের এক সপ্তাহ, এক সপ্তাহ আলটিমেটাম শেষ হয়ে গেল, ওই দিনকে ওরা
আলটিমেটামটা কিসের মাধ্যমে দিচ্ছে সেনাবাহিনী,
যেভাবে বলছে যে বাহিনী নিছে
হ্যাঁ
এক সপ্তাহের ভিতরে এদের ছেড়ে দেবে, তা নাহলে মানে কঠোর অবস্থা নেবে।
ওদের কাছে মেসেজ আসছে কিন্তু আপনারা জানতে পারেননি যে আলটিমেটাম সাত দিনের আছে বা কিছু,
যদি আলটিমেটাম শেষ হয়েছে ওই দিনকে আমাদের
বলতেছে। প্রত্যেকটি সংস্থারই এরকম ল এনফোর্স এজেন্সির প্রত্যেকের একটা ওয়ে আউট থাকে কমিউনিকেশন করার, সেই মাধ্যম দিয়ে হয়তো খবরটা পৌঁছেছে তাদের কাছে
বলছে। তা ওরা ওই যে আলটিমেটাম শেষ ওই দিনকে সকালবেলা ঘুমায় উঠে পারেনি, চারটের দিকে বলছে ওঠো ওঠো ওঠো, ঘুম থেকে বলছে ওঠো ওঠো উঠে, মানে আমাদের উঠানো সারা মানে বলছে সেনাবাহিনী আলটিমেটাম দিয়েছিল শেষ হয়ে গেছে, ওরা মানে অভিযান আরো ই করছে কঠোর করছে। তারপরে ওই অন্ধকার থাকা অবস্থায় দৌড় শুরু করছে ওদের পাশপাশ, পরে একটা পাহাড়ে নিয়ে রাখলো দশটা পর্যন্ত বেলা, ওখান থেকে সরায় আর এক পাহাড়ে নিল একটা পর্যন্ত, ওইখান থেকে সরায় আর একটা পাহাড়ে নিল চারটা পর্যন্ত, চারটা থেকে আবার রাত দশটা পর্যন্ত আর একটা পাহাড়ে নিয়ে গেছে। এই জায়গাটা এমন জায়গা মানে এটা হচ্ছে চোদ্দ দিনের মেবি চোদ্দ দিন হয়ে গেছে,
চোদ্দ দিনের মাথায় যে জায়গাটা আপনাদেরকে নিয়ে গেছে নিয়ে গেছে, কি ধরনের জায়গা
এটা গুরু কি বলবো, মানে ওরা স্থায়ী একটা বসতি বানানো মানে ওখানে থাকবে যতদিন আমাদের একটা ব্যবস্থা না হবে ওখানে রাখবে, এরকম একটা ওরা নিজস্ব একটা মানে বাঁশ দিয়ে
ওদের মতো করে ওদের মনে হয়েছে জায়গাটা নিরাপদ।
হ্যাঁ ওদের ওরা বলে যে আমাদের আয়ত্তের ভিতরে আছে এখন আমরা, আমাদের কোনো সমস্যা নাই, এখানে ওরা গাছ দিয়ে একটা ঘর বানলো, মানে ঘর বলতে কি মানে এখানে থাকা যাবে আর কি,
জাস্ট মাছার মতো
মাছার মতো। তারপরে ওখানে সেদিন থাকতে বললো না, বলছে এখানে থাকা যাবে না। ওখান থেকে আবার আর মানে আবার পরের দিনটা সকালবেলা আবার হাঁটাইছে, হাঁটাই বেলা একটার সময় আর এক জায়গায় নিয়ে গেছে। ওইখানে নেওয়ার পরে গরু মানে এটা আসছে মানে লাস্ট আমাদের ওখান থেকে সরাইলো না, ওখানে রাখলো। ওই জায়গাটা মানে কি বলবো মানে রাত্রেবেলায় প্রথম যেদিন গেলাম ওই দিন রাত্রেবেলায় ঝড় বৃষ্টি সারা রাত বৃষ্টিতে বৃষ্টি ঝড় গেছে মানে ওই
মাথার
উপর দিয়ে গেছে সবকিছু। ওদেরও যাচ্ছে ওরা আছে ওদেরও সাথে যাচ্ছে, কিন্তু আমার কিছু মনে হলো যে ওরা মানে স্বাভাবিক অবস্থা, কিন্তু আমাদের তো অবস্থা খুব খারাপ হয়ে যাচ্ছে। যাই হোক ঝড় থামলো, সবাই কষ্ট মাস্টে থাকলাম ভিজে পড়ে ওই দিনকার। পরের দিন সকালবেলায় মানে দেখলাম যে অন্ধকার অন্ধকার কেউ সকাল হচ্ছে না, মানে তারপর দেখি যে ওরা এমন জায়গায় নিয়ে গেছে মানে সূর্যের আলো পৌঁছায় না।
ও আপনার টেরি পাননি যে সকাল কখন হয়েছে? সূর্যের আলোই পৌঁছাচ্ছে না, এত গভীর এত দুর্গম
এত পাহাড় আমার এত মানে জঙ্গল মানে ওখানে মানে টের পাচ্ছে না এরকম অন্ধকার। তারপর মানে একটু মানে ঘোরাফেরা করতেছি মানে যে একটু ভিতর রাখছে ওটা এক পাশে সাপোজ এরকম একটা পাহাড়ে পাহাড়ের একটু ভিতরে থাকতে পারবেন বেড়ে যেতে পারবেন না, এরকম করতেছি। তারপর বুঝলাম যে বেলা উঠছে, মনে হলো যে বেলা উঠছে। তারপর আমরা বলছি বললাম দাদা সারা রাত বৃষ্টিতে বৃষ্টি মানে কাদা কুদি লাগছে পানি চুনি ছুটে ওরা গোসল করবো। তা গোসল করার জন্য ওরা কোন ব্যবস্থা ছিল না, পরে ওরা একটা জায়গায় নিয়ে গেল একজনে, বলো যে এই পাশতে গেলে নিচেই পানি পাওয়া যাবে হালকা চিকে মানে এসেছিলো এখান থেকে গোসল করে নিল। পরে আমরা দুই দুজন করে নিয়ে গেল, আমাদের দুজন আমার আর সুজাকে প্রথম নিয়ে গেল, তারপর আর ওরা চার পাঁচজন গেল। পরে ওখানে গিয়ে দেখলাম গুরু মানে পানিটা মানে আল্লাহর রহমত কোথা থেকে যে পানি আসতেছে আমরা দেখতে পারলাম না, দেখা যাচ্ছে না, পানিটা এত ঠান্ডা আর এত মিষ্টি মানে পানি আগে খেয়ে নিছি তারপরে এত মিষ্টি লাগছে মানে আসছে যে আল্লাহ তালা ওখানে সৃষ্টি করে রাখছে যে ওর বান্দা ওখানে আসবে আর ওই পানিটা সে পান করবে, এই জন্যই মানে ওই পানিটা তৈরি করলো। পরে আমি ওই যে লোক গেছিল ওদের বললাম যে দাদা এখানে কি আগে কোনো মানুষ আসছে? তো বললো যে না এখানে আমরাও আগে কোনদিন আসি নাই আর এখানে মনে হয় পৃথিবীর সৃষ্টির পরে এখানে কোনো মনে হয় মানুষ আসে নাই, তোমরা ফার্স্ট আসলে এখানে। তখনই আমার মনে হলো যে আল্লাহ তালা যে পানিটা তৈরি করছে যে তার বান্দা এখানে আসবে সে এই পানিটা পান করবে, এত মানে কি বলবো মানে ভাষায় প্রকাশ করতে পারবো না
এই স্বাদের সাথে কোনো কিছু তুলনা না,
মানে আমার কাছে এখনো মানে চোখ বুঝলে ওই স্বাদটা মানে মুখে আসে ওই পানিটার স্বাদ।
আজব মানে মানুষ যারা অনেকে বলে কথা প্রসঙ্গে কথা চলে আসে ইমরুল হেমায়েত যে সবকিছু প্রকৃতির নিয়মেই হচ্ছে, অনেকেই অনেকে এরকম ভাবে বলে আমাদের দেশে না সমগ্র বিশ্বব্যাপী, এবং অনেকে কেন জানি কালচারটা অনেক জায়গাতে আবার অনেক বেশি জনপ্রিয় হয়ে উঠছে যে স্রষ্টার বিধিনিষেধ স্রষ্টার আজ্ঞাবহ না হয়ে প্রকৃতির নিয়মেই সবকিছু হচ্ছে, স্রষ্টার এখানে কোনো এক্সিস্টেন্স নাই, এ ধরনের কথা বলার চেষ্টা করে। আমরা সরল বিশ্বাসে যেটা বিশ্বাস করি বা বুঝি যেগুলো যখন সৃষ্টি হয়েছে অবশ্যই তার পেছনে একজন সৃষ্টিকর্তা আছেন এবং তিনি যখন অতিমানব পাঠিয়েছেন পৃথিবীতে তাদের মাধ্যমে হয়তো বিভিন্ন রকমের মোজেজা যেটাকে আমরা বলি বা অলৌকিক ঘটনা ঘটানোর ক্ষমতা দিয়েছেন, এবং এগুলো কিন্তু হিন্দুদের বেদ উপনিষেদ ওখান থেকে শুরু করে বাইবেল ত্রিপিটক সমস্ত জায়গাগুলোতেই কিন্তু অতিমানবদের এই এই ধরনের শক্তির কথা প্রকাশিত হয়েছে, এবং আমরা যারা সাধারণ মানুষ তাদের জন্য অলৌকিক ঘটনা বা মুজেজার ব্যবস্থা না থাকলেও আমাদের জন্য কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন অলৌকিক ঘটনা ভেতর দিয়ে স্রষ্টা নিয়ে যান। প্রকৃতিকে এমনভাবে সেট করে রেখেছেন স্রষ্টা, এমনভাবে ইঙ্গিত দিয়েছেন যে এই ইমরুল কোনো একদিন 17 দিন পাগল প্রায় কষ্ট করার পর 17 দিন খাওয়া অর্ধাহারে অনাহারে থাকার পর নির্ঘুম থাকার পর প্রচণ্ড কষ্টে যখন একেবারে জর্জরিত তখন আমি খোদা তাকে তার মুখে আমার কুদরতের পানি তুলে দেব, যে কুদরতের পানি সে ইমরুলকে বুঝিয়ে দেবে আমি আছি আমি আছি আমার এক্সিস্টেন্স আছে এই পৃথিবীতে এই দুনিয়াতে এবং তোমার সাথে ইমরুল, তুমি ভয় পেও না তুমি কষ্ট পেও না, তোমাকে অবশ্যই আমি মুক্তির পথে নিয়ে যাব। স্রষ্টা এভাবেই কিন্তু আমাদের মতো সাধারণ পাবলিক যারা আমরা যারা অতিমানব না খুব সাধারণ তাদের কাছেও বিভিন্ন সময় বিভিন্ন রকমের অলৌকিক ঘটনা নিয়ে আবির্ভূত হন, যেটা ইমরুলের কথার মধ্যে উঠে আসে। এবং ইমরুল আপনার যে ভাবনাটা, সেই ভাবনাটাকে আমি স্যালুট করি, যে ওই ভাবনাতে কিন্তু মানুষ এক একজনের এক এক রকমের ডাইমেনশন নিয়ে চিন্তা করে। আপনার ডাইমেনশনটা এরকম ছিল যে আল্লাহ সাজিয়ে রেখেছিল আমার জন্য যে আমি ইমরুল কোনো একদিন যাব ওখানে এবং স্রষ্টাতার কুদরতি পানি দিয়ে আমার ভেতরে এমন একটি তৃষ্ণার তৃষ্ণাটাকে এমন ভাবে মিটিয়ে দিবেন যে আমি চোখ বন্ধ করলেও সুখস্মৃতি হয়ে থাকবে ওই পানি। তারপর ইমরুল,
তারপর গুরু, ২৩ তারিখে মানে আমরা ধৈর্য ধরতে পারতেছি না, আমাদের কি হচ্ছে না হচ্ছে, আমরা বাঁচবো কিনা মরবো, মানে আমার কোনো ডিসিশন আসতেছে না। পরে আমাদের বললাম যে দাদা আমাদের কি অবস্থা, আমাদের ছাড়বেন না মারবেন না কোনো।
আর আমি একটু আমার বন্ধুদের অবস্থা জেনে নিই, মেঘলা কিছু বলতো, বন্ধুরা কি বলছে, কি অবস্থায় আছে, কি ভাবতেছে এখন?
বন্ধুরা তো অনেক কমেন্টই করছে, তো কিছু কমেন্ট অবশ্যই পড়বো। আর তার আগে জানিয়ে দিচ্ছি বন্ধু, আপনি ফেসবুকে আমাদের সাথে অ্যাড হবেন এবং কমেন্ট করবেন আমাদেরকে, এবং সেই জন্য অ্যাড্রেসটি হচ্ছে www.facebook.com/dhaka-FM90.4। এবং কমেন্ট তো অবশ্যই পড়বো, যেমন মনোয়ারুল ইসলাম আছেন, লিখেছেন যে গুরু এরকম অপহরণের ঘটনা আমার বন্ধুর সাথেও ঘটেছে। এইচ এম রানাও আছেন এবং এইচ এম মামুন যুক্ত হয়েছেন। মোহাম্মদ পি জে এস কন্টিনিউসলি কমেন্ট করে যাচ্ছেন এবং উনি ব্লাড গ্রুপ দিতে চান সেটা লিখেছেন, এবং অধীর ইমরানও যুক্ত হয়েছেন। জাকারিয়া মৌসুম লিখেছেন যে আপনারা অপহৃত হয়েছিলেন, এটা আপনাদের দুর্ভাগ্য, এমন বিপদ সবার উপরেই আসতে পারে, আপনারা এই দুর্যোগময় সময় অতিক্রান্ত করে ফাইনালি ফিরে আসতে পেরেছেন, আপনারা বিজয়ী। এই দুঃসহ অভিজ্ঞতা আপনাদের জীবনে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে, আপনাদের জন্য আমাদের সবার দোয়া রইল। এবং আসলাম মাহমুদ সৌরভ আছেন। সোহাগ আহমেদ লিখেছেন যে অনেক মর্মান্তিক, অনেক খারাপ লাগছে, কিন্তু আল্লাহ আপনাদের সাথে আছেন। এবং হাবিব শ্রাবণ লিখেছেন, মানুষ কেন পশু হয়ে যায় গুরু, ভাবতেই পারি না ওরা কি মানুষ না পশু।
অনুষ্ঠানের শেষে করবো যে তারা যে মাইন্ডসেট থেকে কাজগুলো করছে সেটি কতটুকু প্রাণীধন যোগ্য, বা এই ব্যাপারটার আদৌ সঠিক হিসেবে নেয়ার কোন সুযোগ আছে কিনা।
এক্স্যাক্টলি। এবং আরেক বন্ধু লিখেছেন যে আবির প্রিন্স, উনি লিখেছেন, আমি তো আপনাদের সাথে সাথে পাহাড়ে উঠছি, না খেয়ে আছি, মানে প্রত্যেকটা মুহূর্ত মোমেন্ট উনি ফিল করছেন।
আবির, এটাই হচ্ছে আমাদের মনের কথা, এটাই হচ্ছে আমাদের মনের চাওয়া, আর এটাই হচ্ছে আমাদের সফল প্রয়াস যে আমাদের শ্রোতা বন্ধুরা আমাদের কথা যখন শোনে তখন আমার মনে হয় যে আমরা কথা বলছি না, বরং আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখছি। যে দর্পণটির নাম প্রাণা ভালোবাসা বাংলাদেশের কমিউনিটি, দ্য লিসেনার্স গ্রুপ, এবং সেই মাইন্ডসেট নিয়ে কিন্তু আমরা অনুষ্ঠানটি করি, যেভাবে বলছি ঠিক সেভাবেই আপনারা আবর্তিত হচ্ছেন এই কষ্টকর মুহূর্তের ঘূর্ণিপাকে।
এক্স্যাক্টলি। এবং এইচ কে হাসিব খান লিখেছেন যে গুরু আর চোখের পানি ধরে রাখতে পারছি না। এন্ড বাপ্পি হোসেন খান লিখেছেন, এই দুইজন ব্যক্তিকে নিয়ে প্রোগ্রাম করার জন্য ঢাকা FM কে অনেক ধন্যবাদ, বেস্ট অফ লাক ভাইয়াদের জন্য। এবং হুমায়ুন কবির লিখেছেন, গুরু এই অবস্থা মানে যেন কারো না হয়, আমার শত্রুরও না হয়।
আমরা চাইবো হুমায়ুন আপনার শত্রুই যেন তৈরি না হয়। ইমরুল, আমরা শুনছিলাম শেষ মুহূর্তে একেবারে যখন আপনারা আদৌ ছাড়া পাবেন কি পাবেন না এই রকম একটি পরিস্থিতিতে এসে দাঁড়িয়েছেন, ২৪ তারিখ, তাই তো?
২৩ জুলাই
তখন সর্বশেষ আপনারা মুক্তি পেয়েছেন ফাইনালি ২৪ তারিখে,
২৫ তারিখে
সর্বশেষ মুহূর্ত। আমরা একদম অনুষ্ঠানের শেষ মুহূর্তে আর ৫টি মিনিট সময় আপনার জন্য, এর মধ্যে যদি পুরো সার সংক্ষেপটা আপনি টেনে নিয়ে আসেন।
তো 23 তারিখে আর কি ওরা বলতেছে যে হ্যাঁ আপনাদের মুক্তি পাবার একটা কথাবার্তা হচ্ছে, কালকে রেজাল্ট পাওয়া যাবে। তো 24 তারিখে ওরা বলতেছে যে হ্যাঁ কথাবার্তা হয়ে গেছে, এখন শুধু মানে যে বিষয়টা টাকা পয়সা বিষয়টা এটা ক্লিয়ার হলে আপনারা মুক্তি পাবেন। 24 তারিখে বিকেলবেলা বলতেছে যে না কোনো টাকা পয়সা টেলিটক, ওরা বলতেছে টেলিটক আপনাদের নিয়ে যাচ্ছে, টোটালি টাকা আপনাদের মানে কোনো টাকা দিয়ে না, বেইমানি করছে। তারপর 24 তারিখে মিস হয়ে গেল, তো আমরাও চিন্তা করছি যে হয়তো 24 তারিখে কোনো সমস্যা হতে পারে, টাকা পয়সা করা হয় নাই, 25 তারিখে হয়ে যাবে। তো 25 তারিখ বৃহস্পতিবার, 25 তারিখে ওরা 3টার দিকে এসে বলতেছে যে না টাকা দিয়ে নাই, বেইমানি করছে। তখন কিন্তু আমাদের মানে পায়ের বল নাই, আজকে বৃহস্পতিবার, আজকে টাকা দিল না মানে কাল গতকালকে মিস করছে, আজকে মিস করছে, অর্থাৎ বেইমানি করছে ওরা, টাকা পয়সা দিল না মানে ওদের এবার আমাদের মৃত্যু নিশ্চিত, মানে আমাদের কি বলবো গুরু, মানে সবাই মানে পড়ে গেছি, যেখানে ছিলাম ওইখানে ত্রিপল ঘরে পড়ে গেছে, আমাদের হাতে আর বল নাই, পরে সবাই মানে কেউ আর কিছু বলতে পারছে না, কারোর মধ্যে কোনো কথা বের হচ্ছে না, সবাই এবার বসে পড়ছি, ওই অবস্থায় শুয়ে আছি, কোনো বালিশ নাই, আমরা যেখানে ঘুমাতাম গুরু কোনো বালিশ নাই, ওই গাছের ডালপালা ভেঙে মাথার নিচে দিয়ে ঘুমাইতাম এভাবে। তো 25 তারিখে সন্ধ্যার আগে ইফতারের 5-10 মিনিট আগে একটা ফোন আসছে ওদের কাছে, ফোনে কি জানো ওরা বলছে ওদের ভাষায় আমি বুঝতে পারি না, পরে ওরা বলতেছে সবকিছু গোসাও, সেনাবাহিনী আবার এখানে ই করতেছে, এখান থেকে চলে যেতে হবে। পরে ওরা এখান থেকে আমাদের কাছে যেগুলো দিয়ে ওরা প্রতিদিন মানে বলতো, মানে যে ত্রিপল ছিল বিভিন্ন হাঁড়ি পাতিল ছিল
ওগুলো আবার বহন করাতো আপনাদেরকে দিয়ে,
হ্যাঁ আমাদের দিয়ে বহন করাতো, তো ওই দিনকে ওরা ওইগুলো নিয়ে নিছিল, কি প্রতিদিন আমাদের দেবো আজকে নিচ্ছে না কি, ওর দিয়ে দিচ্ছে কেন, অনেক কষ্ট যেগুলো আমরা তোর মধ্যে কষ্ট হতে পারে গহীন বনে দিকে যাবো সেভাবে নিয়ে নিছে, নিয়ে নেওয়ার পরে হাঁটাইতেছে আমাদের কাছে, শুধু আমাদের গুলো আছে হাঁটাইতেছে, হাঁটাইতে হাঁটাইতে ওই দিনকে গরু 6:30 থেকে হাঁটা শুরু করছি আর রাত 1টা পর্যন্ত হাঁটছি গরু, লাস্টে এই হাঁটার ভিতরে আক্তার ভাইয়ের পায়ে একটা জক লাগছে, সোজাউদ্দিনের হাতে লাগছে জক আর হিমুর পেটে একটা লাগছে জক, আর একটা পাহাড়ে উঠছি গুরু 3 ঘন্টা ধরে, শুধু উঠছি উপরে 3 ঘন্টা, মানে আমি লাস্টে আমার এরকম এরকম অবস্থা হয়েছে আমি উঠতে পারছি না, আমি গাছের সাথে পা বাড়ি লাগছে যে পা ভেঙে যাবে আমি উঠবো না এখানে বসে থাকবো। পরে আক্তার বলছে ভাই কি করেন এরকম করেন না চলেন ওরা দেখি কোথায় নেই, তারপরে ওই পাহাড়ে উঠছি গুরু, ওর আগে একটা কথা, একটা খাল আছে পাহাড়ে ওঠার আগে একটা খাল আছে, খালে পার হয়ে জঙ্গলের ভিতর দিয়ে হাঁটতে হবে, ওই জঙ্গলের ভিতর যখনই হাঁটছি মানে সবার শরীরে চুলকানি ধরছে, এত চুলকানি মানে চুলকাইতে চুলকানো স্নান দিলে আবার শুরু হচ্ছে এরকম, ওই চুলকানো অবস্থা চুলকাইছে আর ওই খালের ভিতর দিয়ে হাঁটছি, তারপর ওইভাবে হাঁটতে হাঁটতে গুরু ওই আসছে ওই পাহাড়টা উঠছে উপরে, ওঠার পরে 3 ঘন্টা লাগছে আমাদের আনুমানিক, 3 ঘন্টা নিচে হবে না উপরে ছাড়া, তো হাঁটার পরে ওই উপরে মানে হঠাৎ করে ওরা লাইট মারছে মেন রোড দেখা যাচ্ছে, তো বলতেছে আমরা মেন রোডের ওই পারে যাবো আজকে, এই পারে সেনাবাহিনী ঝামেলা করছে আমরা ওইদিকে চলে যাবো এরকম বলতেছে, তারপরে ওর ভিতরে হঠাৎ করে দুটো গাড়ির লাইট আসতেছে, রাত্রেবেলায় গাড়ির লাইট কি ব্যাপার, ওরা ওইদিকে একটু সাইড কাটছে, মানে আমাদের সাইড কাটতে বলছে আমরা আবার ওইদিকে বসে পড়ছি, গাড়ি কোথাও বসে পড়ো, পরে বসে পড়ছি আর ওরা সাইড কাটছে, ওই গাড়ি যখন ওই মেন রোডে সরে আসছে তখন আর কি আমরা ওখানে মানে সবাই লাফ দিয়ে বসি গাড়ির সামনে, সে অবস্থা আর কি, ওই ডিজিএফ এর সদস্যরা আমাদেরকে ওখান থেকে কি ব্যাপার আপনার কোথা থেকে কারা, তারপর আমরা ওখানে পরিচয় দিচ্ছি যে আমরা এখন কিন্তু ছিলাম এই ব্যাপার, তারপর আমাদেরকে সেভাবে ওরা ওইভাবে উঠায়নি আবার গাড়িতে টান দিছে, সেভাবে উদ্ধার হলাম গুরু। তো এভাবে আর কি আসার পরে লাস্টে বাড়ি গেলাম, বাড়ি যাওয়ার পরে বাড়ি যাওয়ার 3 দিন পরে বললাম যে কি আর আমার ফ্যামিলিকে বলতেছি যে এই ব্যাপার কি হয়েছে, টাকা লাগছে তোমার ছাড়াইতে, টাকা তো লাগে নাই আমাদের তো এরকম প্রশাসন উদ্ধার করছে, আচ্ছা না প্রশাসনে টাকা দেওয়া হয়েছে, সরি প্রশাসনে টাকা দেয়নি মানে প্রশাসন তোমাদের মানে ই করতে পারে নাই, প্রশাসন মানে তোমাদেরকে মানে ই করছে তৎপর হয়েছিল যার কারণে ওরা মানে ছেড়ে দিতে বাধ্য হয়েছে, এর ভিতরে বললাম তো কত টাকা লাগছে, কষ্ট 15 লাখ টাকা লাগছে, বললাম যে ওদের তো দাবি ছিল 3 কোটি টাকা, 15 লাখে কি বসালো, তো বললো যে ওরা প্রথমে সেনাবাহিনী তৎপর হয়েছে প্রশাসন বিভিন্ন পুলিশ দিয়ে বিডিআর দিয়ে র্যাব দিয়ে চাপ দেওয়া হয়েছে, মানে চতুর সাইডে অপারেশন চালানো হয়েছে, এই জন্য ওরা তোমাদের নিয়ে খুব সমস্যা ছিল কম টাকায় বিট করছে, প্লাস
15 লক্ষ টাকা কি আপনার পক্ষ থেকে গেছে নাকি সব সব যারা আপনারা যারা অপহৃত হয়েছিলেন সবার সম্মিলিত টাকার পরিমাণ 15 লাখ,
আমাদের 3 জনের পক্ষ থেকে গেছে
15 লাখ,
হ্যাঁ তারপর বললো যে ওরা প্রথমে তোমাদের টেলিটক ভাবে ধরে নিয়েছিল, পরে তোমাদের পয়সা রাস্তায় করে দেখছে যে টেলিটকের লোক না, এই জন্য ওরা কম টাকায় ছাড়ছে আর কি।
মুক্তি পেলেন এবং যতটুকু আমরা জানতে পারি মিডিয়ার কল্যাণে, সেটি হচ্ছে রাঙামাটির পুলিশ সুপার আমেনা বেগম যিনি বলেছিলেন যে আসলে সেনাবাহিনী, গোয়েন্দা সংস্থা ও বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির সঙ্গে সমন্বয় করে আমরা কাজ করেছি, যে কারণে অপহরণকারীরা চাপে পড়ে পাঁচজনকে ছেড়ে দিতে বাধ্য হয়। তিনি বলেন অপহৃতদের মেরুং থেকে উদ্ধার করা হয়, অপহরণকারীদের এক পয়সাও মুক্তিপণ দেওয়া হয়নি। উদ্ধার হওয়া ব্যক্তিরা আদালতে জবানবন্দি দেওয়ার পর তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।
This track was downloaded from fusionbd.com.
এবং ডিজিএফআই রাঙামাটির অধিনায়ক মেজর মোহাম্মদ তাজুল ইসলাম গতকাল নিজ কার্যালয়ে সাংবাদিকদের বলেন, মানে সেই পত্রিকার কোট আনকোট ইনফরমেশন এটা যেখান থেকে আমরা এটা পেয়েছি, সেখানে উল্লেখ করা হয়েছে যে অপহরণকারীরা স্থান বদল করে মেরিং এর দিকে এলে আমরা তাকে ঘিরে ফেলে এক পর্যায়ে আমাদের অবস্থান টের পেয়ে অপহরণকারীরা পাঁচজনকে রেখে পালিয়ে যায়। অপহৃত ব্যক্তিদের অক্ষত উদ্ধারের স্বার্থে আমরা অপহরণকারীদের গুলি করিনি। এই হচ্ছে ওভারঅল কিছু ইনফরমেশন। এখানে আমরা বিভিন্ন পত্রিকা মারফত যে তথ্য জেনেছি তারই দুইটি কোট আনকোট ইনফরমেশন আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম। এখন আমরা এর মধ্যে অলরেডি শুনে এসেছি ইমরুল এবং হিমায়তের কাছ থেকে তার বাঘাইছড়িতে অপহরণের পর থেকে 18 দিনের দুঃসহ জিম্মি দশা থেকে মুক্তির ঘটনা, যেখানে সে পাঁচজন অপহৃত হয়েছিল তার মধ্যে দুইজন এখানে উপস্থিত। এবং আমরা আমাদের অনুষ্ঠানের নিরপেক্ষতা বজায় রাখার স্বার্থে যার মাধ্যমে এই কন্ট্রাক্টটা পেয়েছিল বিটেক কোম্পানি, সেই ইঞ্জিনিয়ার গিয়াস ইঞ্জিনিয়ার আনিসুজ্জামান টেলিটকের, যার মাধ্যমে এই কাজটি তিনি পাইয়ে দিতে সাহায্য করেছিলেন, যে বাঘাইছড়িতে গিয়ে আপনারা এই কাজটি করলে আপনাদেরকে আরো অ্যাডিশনাল দুইটি কাজ দেয়া হবে। এবং যতটুকু আমি জানতে পেরেছি ইমরুল এবং হিমায়তের মাধ্যমে অফ ইয়ার এবং অন ইয়ারে ওনারা বলার চেষ্টা করেছেন যে উনি জানতেনই যে এই জায়গাটা কতটুকু ভালনারেবল, এখানে গেলে কতটুকু সমস্যার মধ্যে আমরা পড়তে পারি। জানার পরেও উনি এই ঘটনাটি, এই কাজটি করার জন্য আমাদেরকে সেখানে পাঠিয়ে দেন। ওনার উচিত ছিল এই ঘটনার সম্বন্ধে, যেহেতু উনি ওয়াকেফাল ছিলেন, যে কেবলটা কাটা হয়েছিল বা কেবল চুরি হয়েছিল সেই জায়গাটাতে পরিস্থিতি কেমন সেটা সম্বন্ধে অকেবল হওয়ার পরেও এই কাজটির জন্য আমাদের ওখানে পাঠানোটা তার পক্ষ থেকে যৌক্তিক হয়নি। এবং আপনি বলছিলেন অফ ইয়ারে ইমরুল যে এই জিনিসটা অবশ্যই একটি অমানবিক কাজ করেছেন আনিসুজ্জামান টেলিটকের ইঞ্জিনিয়ার, এবং যে কারণে আপনারা আইনি সাহায্য নিতে যাচ্ছেন তার বিরুদ্ধে, বিষয়টা এরকমই বলছিলেন অফ ইয়ারে। আপনারা কি এরকম কোন প্ল্যানিং এর মধ্যে যাচ্ছেন যে যে জিনিসটা করা হয়েছে সেটি কিছুটা তথ্য গোপন করে আপনাদেরকে ওই কাজটিতে পাঠানোর কারণে আপনাদেরকে এই পরিস্থিতির মধ্যে পড়তে হয়েছে, এরকম কিছু কি
মানে আমাদের ধারণা, মানে
আপনারা এরকম ধারণা করছেন? এবং আমরা আমাদের নিরপেক্ষতা ধরে রাখার স্বার্থে আমরা চাই যে বোথ পার্টিকে আমরা যেন আমাদের এই গেটওয়েটাকে ব্যবহার করতে দিতে পারি, এই স্টুডিওটা ব্যবহার করতে দিতে পারি। সে কারণে আনিসুজ্জামানকে আমরা ফোনে নেওয়ার চেষ্টা করেছি, কিন্তু আনফরচুনেটলি তার সেল ফোন আমরা বন্ধ পেয়েছি। এখনো অনুষ্ঠানের বাকি যে সময়টা আছে আমাদের টিম চেষ্টা চালিয়ে যাচ্ছে যদি কোনো না কোনো ভাবে তাকে আমরা ফোনে কানেক্ট করতে পারি, অথবা তিনি যদি আমাদেরকে ফোন দেন। নাম্বারটা একবার মেঘলা বলে দাও।
ওকে, নাম্বারটা আমি বলে দিচ্ছি, একটু পরে আমি সেটা বলে দিচ্ছি, কিন্তু তার আগে আমি কিছু কমেন্ট পড়তে চাই যে এই প্রসঙ্গে আমাদের এই অতিথি বন্ধুদের নিয়ে বন্ধুরা যেসব কমেন্ট করেছেন ফেসবুকে তারই কিছু পড়ব। মোহাম্মদ মিনহাজ লিখেছেন যে আমরা তোমাদের জন্য দোয়া করি, সব বেঁচে থাকো। এবং দাউদ হোসেন লিখেছেন বেস্ট অফ লাক ঢাকা এফএম, তোমাদের সাথে আমরা অলওয়েজ থাকব। তানভীর রহমান লিখেছেন ভাইয়া আপনার কথার সাথে প্রতিটা আপনার কথার প্রত্যেকটা পদে পদে আমি আপনার সাথে যাচ্ছি, মনে হচ্ছে যে প্রত্যেকটা মুহূর্তে আমি নিজের সাথে নিজেকে মিশিয়ে ফেলছি, এমন একটি কথা লিখেছেন। এবং গোলাম রসুল নামে একজন লিখেছেন যে আমি ইমরুল ও হেমায়েত একসাথে চাকরি করতাম, তাই যেদিন শুনেছিলাম ওরা অপহরণ হয়েছে তখন কান্না থামাতে পারছিলাম
না।
গোলাম রসুল
আপনাকে আমরা ধন্যবাদ জানাচ্ছি যে আপনার নামটা পড়ার পরপরই এতক্ষণ পরে প্রথম হিমায়ত এবং ইমরুল দুজনের মুখে আমি হাসি দেখলাম। আপনাকে প্রচন্ড পছন্দ করেন আপনার এই দুই কলিগ।
এবং নাম্বারটা
আমি নাম্বারটা জানিয়ে দিচ্ছি 09611904904 এটা হচ্ছে আমাদের আইপি নাম্বার আমাদের স্টুডিওর নাম্বার সো আপনি যে কোনো সময়
আমি আনিসুজ্জামান স্পেশালি আনিসুজ্জামানকে আমি অনুরোধ করব যদি আপনি ফোনে কানেক্ট করতে চান আমাদের সাথে এই আর মাত্র হয়তো 10 থেকে 15 মিনিট আমাদের স্টুডিওতে আছে এই সময়কালের মধ্যে তাহলে হয়তো নিরপেক্ষতার জায়গাটা আমরা ঠিক রাখতে পারবো যেখানে ইমরুল কথা বলেছেন হেমায়ত কোত কথা বলেছেন যথারীতি তিনি কথা বলার অধিকার রাখেন যে এই ঘটনাতে তার যে সংশ্লিষ্টতার কথা উঠে এসেছে সেই ব্যাপারটাকে নিরপেক্ষ জায়গা থেকে আপনি যদি কিছু বলতে চান অবশ্যই বলতে পারেন তবে কিছু বিষয় চলে আসে ইমরুল আমি অনুষ্ঠান শেষ করতে যাচ্ছি আপনার জীবনের কথা আমরা শুনেছি আপনার জীবনের প্রত্যেকটি পরতে পরতে প্রত্যেকটি ঘটনার সাথে আমরা নিজেরাও ভাসিয়ে নিয়ে গেছি সেই মুহূর্তে একদম বাঘাইছড়ি থেকে শুরু করে যেখানে আপনি ফাইনালি যে জায়গা থেকে আপনি মুক্তি পেলেন যেভাবে আপনি প্রত্যেকটি মুহূর্তের কথা প্রত্যেকটি সিকোয়েন্সের কথা বলছিলেন আমরাও কিন্তু আপনার সাথে সাথে ঠিক সেইভাবেই আবর্তিত হচ্ছিলাম আমরা আমরা আরেকটি বার ফোনে ট্রাই করতে যাচ্ছি যদি তাকে ফোনে পাই আমরা কথা বলতে যাচ্ছি টেলিটকে ইঞ্জিনিয়ার মিস্টার আনিসুজ্জামানের সাথে যাতে করে তিনি তার জায়গা থেকে কথা বলেন এবং এই জায়গাটা পরিষ্কার করেন যে আসলে তার জায়গা থেকে তিনি তিনি সত্য গোপন করে বা তথ্য গোপন করে তাদেরকে পাঠিয়েছিলেন কিনা বা এখানে তার কোনো রকমের রেসপন্সিবিলিটি নেওয়ার সুযোগ ছিল কিনা অথবা তাদের উদ্ধার তৎপরতার ক্ষেত্রে তার কোনো ভূমিকা রাখার জায়গা ছিল কিনা উনি চাইলেই কথা বলতে পারেন কারণ এই কথাটা বলতে দেওয়ার দায়িত্বটা আমাদের যেহেতু আমরা মিডিয়া থেকে যে কাজটা করতে পারি সেটি হচ্ছে আমরা কোনো একটি বিষয় নিয়ে যদি আলোকপাত করি বোথ পার্টিকে যেন কথা বলার সুযোগ তৈরি করে দিই আমরা আমাদের টিম পুরো সময় চেষ্টা করেছি তার সাথে ফোনে কথা বলার বাট আমরা তাকে ফোনে পাইনি এর মধ্যেও যদি উনি ফোনে যোগাযোগ করেন তো সাথে সাথে আমরা তাকে ফোনে নিয়ে নেব আমরা সময় আছে হয়তো আর 5 থেকে 10 মিনিট সময় আমরা স্টুডিওতে আছি অনুষ্ঠান শেষ করতে হচ্ছে ইমরুল অনুষ্ঠান শেষ করছি হেমায়ত অনুষ্ঠানের শেষ মুহূর্তে
উনি আমাদের পাঠাইছে বাট আমরা যখন খারাপ হয়েছি অবশ্যই তুমি জানতে পারছি এই পর্যন্ত আমাদের ফোনে উনি কন্ট্যাক্ট করেনি যে ভাইয়া কেমন আছেন কি আপনারা আসছেন যখন আমি তো পাঠাইছিলাম দুঃখ প্রকাশ করতে উনি করেনি
এটা হয়তো মানবিকের জায়গা থেকে বাট আমি এখন চিন্তা করছি একটা কর্পোরেট কোম্পানির রেসপন্সিবল জায়গা থেকে সেই রেসপন্স উনি দেখাচ্ছেন কিনা আমরা ফোন নিব কয়েকটি ফোন নিব তার আগে অনুষ্ঠানটার একটা সার সংক্ষেপ আমি টেনে নিয়ে আসি ইমরুল এবং হিমু কিছু সেন্সিটিভ বিষয় এখানে উঠে এসেছে সেই বিষয়গুলোটা আমাদের জায়গা থেকে পরিষ্কার করাটা জরুরি বাংলাদেশের একটি রাষ্ট্রায়ত্ত টেলিকমিউনিকেশন কোম্পানি যার নাম টেলিটক এই টেলিটক তার ফিডার কেবল কাটার কারণে সেই ফিডার কেবল আবার রক্ষণাবেক্ষণ অথবা সেটি আবার মেরামতের জন্য আপনাদেরকে দায়িত্ব দেয় যে কোম্পানিটির নাম হচ্ছে বিটেক বিটেক হচ্ছে একটি ভেন্ডর যে ভেন্ডরের মাধ্যমে তারা এই ধরনের নেটওয়ার্কিং এর কাজগুলো করে এই এই বিটেক কোম্পানির রেসপন্সিবিলিটি সরাসরি চলে আসে যে বিটেক কোম্পানি আপনাদেরকে হায়ার করেছে এই কাজটির জন্য কিন্তু যতদূর জেনেছি যে ধরনের রেসপন্সিবিলিটি দেখানোর কথা ছিল সে ধরনের রেসপন্সিবিলিটি এই বিটেক কোম্পানির কাছ থেকে পাওয়া যায়নি সেটি সত্যি আনফর্চুনেট আমি এর আগেও বলেছি যে প্রত্যেকটি কর্পোরেট কোম্পানির রেজুলেশনের মধ্যে তার ক্রাইসিস ম্যানেজমেন্ট তার এই ধরনের কাজে ভূমিকা রাখাটা একেবারে একটি দায়িত্বের মধ্যে চলে আসে ইভেন বাংলাদেশের লেবার ল এটিকে কিন্তু পারমিট করে যে একজন লেবারের এখতিয়ার আছে যে কর্পোরেট কোম্পানির ব্যানারে সে কাজ করবে সেই কোম্পানি তাকে যে কাজটার জন্য পাঠাবে সেই কাজটার জন্য পুরো অর্থে রেসপন্সিবল থাকবে কিন্তু তাদেরকে দৃশ্যত দেখাই যায়নি যেটা আপনি ইমরুল বলছিলেন এবং হেমায়ত বলছিলেন এটি খুবই দুঃখজনক এক টেলিটক কোম্পানি যারা হায়ার করেছিল আপনাদেরকে এই কাজটির জন্য টেলিটক কোম্পানি এই 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 ঘটনাটি ঘটার পরে এখানে একটি বিষয় চলে আসে যে টেলিটক কোম্পানির সাথে বিটেক কোম্পানির টার্মস কন্ডিশনটা কি আছে কি ধরনের ক্লজের ভিত্তিতে তারা এগ্রিমেন্ট করেছে যে এগ্রিমেন্টের ভিত্তিতে আপনাদেরকে কাজ দিয়েছে যে তারা বিটেক কোম্পানি কোনো এমপ্লয়ের কোনো রকম ক্ষতিগ্রস্ত হলে ক্ষতিপূরণ দিবে কিনা বা সেটার জন্য তারা ভূমিকা রাখবে কিনা সেই ধরনের কোনো ক্লজ রেখেছে কিনা সেটি কিন্তু এগ্রিমেন্ট না দেখলে বলার কোনো সুযোগ নেই সেজন্য বিটেক কোম্পানিকে টেলিটক কোম্পানিকে সরাসরি মোটা দাগে কিছু বলার সুযোগ থাকছে না এই কারণে যে তাদের ক্লজের মধ্যে এটা রেখেছে কিনা কিন্তু বিটেক কোম্পানি কিন্তু রেসপন্সিবল তার এমপ্লয়িকে সেইভাবে
দেখাশোনা করার জন্য এবং তার ক্ষতিপূরণ দেওয়ার জন্য। কিন্তু কর্পোরেট রেজুলেশন যাই বলুক না কেন, নৈতিকতার দিক থেকে, নীতিবোধের দিক থেকে, একটা কোম্পানি যেমন আমরা প্রত্যেকটা কোম্পানি সোশ্যাল রেসপন্সিবিলিটিস দেখি, সেই রেসপন্সিবিলিটির জায়গা থেকে টেলিটকের কোম্পানি রিপ্রেজেন্ট ইঞ্জিনিয়ার আনিসুজ্জামান, যিনি আপনি বলছিলেন ইমরুল, যে তার কাছে প্রয়োজনীয় সমস্ত তথ্যই ছিল যে জায়গাতে কাজ করতে গেলে আমরা কি ধরনের পরিস্থিতির মধ্যে পড়তে পারি, উনি জানার পরেও আমার মনে হয় যে উনি তথ্য গোপন করেছেন, যেটা আপনি বলছিলেন তথ্য গোপন করে আমাদেরকে কাজটিতে পাঠিয়েছে, বিধায় আমাদেরকে এই পরিস্থিতিতে পড়তে হয়েছে, যেটা আপনি বলছিলেন ইমরুল। পরিস্থিতি যদি তাই হয়ে থাকে তাহলে অবশ্যই এই জিনিসটি দুঃখজনক, অবশ্যই এই জিনিসটি যেন কেউ কখনো ঘটাতে না পারে। এটার জন্য যে ধরনের সংস্থা আছে আমাদের বাংলাদেশের বিটিআরসি সবসময় অ্যাক্টিভ, বিটিআরসির যেসব স্টেক হোল্ডাররা আছেন তাদের কাছে আমাদের পক্ষ থেকে অনুরোধ থাকবে যে এই ধরনের কাজের মধ্যে যারা পাঠাবে এবং এই ধরনের তথ্য গোপন করে কোনো কোনো এ ধরনের ভালনারেবল সিচুয়েশনের মধ্যে কাউকে যদি ফেলে দেওয়া হয় সেটি যেন অবশ্যই তাদের কনসিডারেশনে নিয়ে আসা হয় এবং এটার জন্য অবশ্যই উদ্যোগ গ্রহণ করে বিটিআরসি। কারণ বিটিআরসি সমস্ত বিষয় নিয়ে কিন্তু এগুলো একেবারে খুব সজাগ দৃষ্টি নিয়ে টেলিকমিউনিকেশন কোম্পানিগুলোকে তদারকি করে, এটি অবশ্যই দেখবার বিষয় আছে, যেটি আপনি হিমনিজেও বলেছেন এবং ইমরুল যেটি বলবার চেষ্টা করেছেন যে সেই সেই কনসার্ন রিপ্রেজেন্ট টেলিটকের আনিসুজ্জামান তার কাছে তথ্য, সে তথ্য গোপন করে আমাদেরকে ওই জায়গাতে পাঠানোর জন্য পুশ করেছে যেটা বলার চেষ্টা করেছেন। সেই ধরনের তথ্য থাকলে আমাদের উচিত হবে প্রয়োজনীয় লজিস্টিক ফ্যাসিলিটিস, প্রয়োজনীয় ল এনফোর্সমেন্ট এজেন্সির লোকজনকে সাথে নিয়ে সে কাজগুলো করা, যদি সেই সাপোর্ট না থাকে সে কাজে উদ্যোগ নেওয়া বা সে কাজে যাওয়া মানে নিজেদেরকে নিজেদেরকে আত্মহত্যার মধ্যে ঠেলে দেওয়া, নিজের জীবনটাকে একটা রিস্কের মধ্যে ফেলে দেওয়া, সেটি কোনোভাবে আমাদের কাছে কাম্য না। আর দুটি বিষয় আমি এখানে তুলে নিয়ে আসার চেষ্টা করব, তার মধ্যে একটি বিষয় হচ্ছে আমরা জানি যে পার্বত্য শান্তি চুক্তি, পার্বত্য এলাকায় আনরেস্ট, এটি নিয়ে প্রচুর কথা হয়েছে বাংলাদেশ অভ্যুদয়ের পর থেকে, ইভেন বাংলাদেশ অভ্যুদয়ের পূর্ব থেকেও। বাংলাদেশের নৃগোষ্ঠী যেখানে চাকমা, মারমা, মুরং বহু রকমের উপজাতি আছে, এই উপজাতি অনেকেই কিন্তু তাদের স্বাধিকারের জন্য, কেউ স্বতন্ত্রতার জন্য, কেউ স্বাধীনতার জন্য তারা তাদের মতো করে আন্দোলন চালিয়ে যাচ্ছে। আমরা শুধু একটি কথা অবশ্যই বলতে পারি, বাংলাদেশ যেমন সত্য, সেই বাংলাদেশের সত্যতার মধ্যে এটিও সত্য, সেটি হচ্ছে এই পার্বত্য এলাকার নৃগোষ্ঠী, এই ধরনের সম্প্রদায়রা, এ সত্যকে অস্বীকার করার কোনো উপায় নাই। আমি যদি চিন্তা করি যে আমি ঢাকা শহরে নিরাপদ একটি জায়গাতে বসে আছি, আমার তো আর কষ্ট পাওয়া, দুশ্চিন্তা করার কোনো কারণ নাই, আমাকে দুশ্চিন্তা পেতেই হবে যদি পার্বত্য এলাকা অস্থির থাকে, অশান্ত থাকে, কারণ আমার দেহেরই একটি অংশ। আমার দেহ থেকে যেমন আমার হাতটাকে আমি আলাদাভাবে চিন্তা করতে পারি না, হাতের কোনো একটা কর্নারে কোনো একটা আঙ্গুলে যখন ব্যথা লাগে সমস্ত শরীর আমার নড়ে চড়ে বসে, ঠিক সেই রকমভাবে বাংলাদেশকে যদি একটা দেহের সাথে তুলনা করতে যাই, তাহলে আমি ঢাকায় যত নিরাপদ জায়গার মধ্যে থাকি না কেন, ওই পার্বত্য এলাকায় কোথাও যদি একটু আনরেস্ট হয় তাহলে খুব স্বাভাবিক এবং সঙ্গত কারণে আমার সমস্ত দেহ, যে দেহটার নাম বাংলাদেশ, সেটি অরক্ষিত হয়ে পড়ে, সেটি অস্থির হয়ে পড়ে, সেটি প্রচণ্ড কষ্টে নীল হয়ে যায়। আমরা এই কষ্ট কোনোভাবেই অদূর ভবিষ্যতে দেখতে চাচ্ছি না। অফিয়ার, আপনি বলছিলেন যে 12-13 জন উপজাতি আপনাদেরকে অপহরণ করেছিল, তারা মাঝে মাঝে তাদের যে দল সে দলের কথা বলছিল এবং তাদের দলের বিভিন্ন রকমের সনদের কথা বলছিল, পার্বত্য শান্তি চুক্তির সাথেও বিভিন্ন রকমের সনদ ছিল, এবং তারা যে ধরনের কথা বলছিল যে আমরা একটি মানে ফেডারেল একটা একটা কেন্দ্রীয় রাষ্ট্র চাই, এবং যে কেন্দ্রীয় রাষ্ট্রের মধ্যে আলাদা আলাদা রাজ্য থাকবে এবং যে রাজ্যগুলো স্বায়ত্তশাসিত হবে, এ ধরনের কথা আপনি তাদেরকে বলতে শুনেছেন, তাই তো? এই কথাগুলো কতটুকু যৌক্তিক, এই চাওয়াগুলো কতগুলো লজিক, এই ব্যাপারগুলো অবশ্যই আলোচনা অথবা পর্যালোচনার দাবি রাখে। তবে এটি চিন্তা করতে অবশ্যই আলোচনা পর্যালোচনার প্রয়োজন নাই, যে এটা যেমন আমি সত্য বলে মেনে নিচ্ছি যে আপনাদের অস্তিত্ব, আপনাদের এই দেশের অংশ হয়ে থাকাটা একদম দিনের আলোর মতো স্বচ্ছ, বাংলাদেশ যেমন যেমন সত্য সেই রকম ভাবেই সত্য, আপনাদের ওখানে আপনাদের কষ্ট পাওয়াটা অবশ্যই আমরা যতই নিরাপদ মনে করি এই ঘরে বসে, আপনারা ওখানে কষ্টে থাকলে আমরাও কষ্টে নীল হয়ে যাই বাংলাদেশের একজন নাগরিক হিসাবে, কারণ আমরা মনে করি এই দেশটাকে বিলংস করে যেমন ভাবে আমি, যেমন ভাবে ইমরুল, যেমন ভাবে হিমু, ঠিক সেইভাবে আপনিও। কিন্তু তার মানে এটা নয় যে আমরা আমাদের কোনো আন্দোলন বা আমাদের কোনো ইচ্ছাকে পরিপূর্ণ করতে গিয়ে এমন কোন আন্দোলনের পথটাকে বেছে নেব যেখানে আপনি জিম্মি করবেন আপনারই ভাই, আপনারই দেশের
আপনার দেশের কোনো ভাই ইমরুলকে, হিমুকে অথবা আক্তারুজ্জামানকে সেটি কোনোভাবে মেনে নেওয়া যায় না। এই মেনে নেওয়া যে যায় না এই কাজটি থেকে বিরত রাখবার জন্য যারা সবসময় ভাবে সক্রিয় আছেন তারা বাংলাদেশের বিভিন্ন ল এনফোর্সমেন্ট এজেন্সি, পুলিশ, র্যাব, বিজিবি এবং সবচেয়ে বড় করে যেটা বলতে হয়, বলতে গিয়ে আমার নাক বড় হয়ে যায়, গর্বে বুক ফুলে যায়, সেটি হচ্ছে বাংলাদেশের দারুণ একটি সংস্থা বাংলাদেশ আর্মি। বাংলাদেশ আর্মি কথাটা বলতে গিয়ে আমি বহুদিন কিন্তু চেষ্টা করেছি, যদি আই এম রিজেক্টেড বাই আইএসবি, আমি একবারই পরীক্ষা দিয়েছিলাম আইএসবি তে রিজেক্টেড, আমি সুযোগ পেয়ে ওই ইউনিফর্ম পরে গ্লাসের সামনে নিজেকে ডিসপ্লেও করেছি, যে মানে আমার একটা ভিতরের অনেক অসম্পূর্ণ একটা ড্রিমের কথা বাড়িয়ে আসলো, যে যখন বাংলাদেশ আর্মির নন কমিশন হোক আর কমিশন হোক, যে এই এই প্রফেশন এবং এটা এটা ডিগনিটির এমন একটি জায়গাতে, শ্রদ্ধার এমন একটি জায়গাতে নিয়ে গিয়ে দাঁড় করিয়েছে এই প্রতিষ্ঠানটি, সত্যি গর্বে ভুক ভরে যায়, গর্বে ভুক ভরে যায়। ইউএন মিশনে বাংলাদেশের পারফরমেন্স, সিয়েরা লিওন, ও বাংলাদেশ আর্মির কারণে যে একজন ইউ শুড বি প্রাউড, ইউ মাস্ট বি প্রাউড টু বি অ্যান বাঙালি আর বাংলাদেশি, যখন সিয়েরা লিওন মতো দেশে যাবে, পাগল করা এক কীর্তি, এক এক ইমেজ তৈরি করেছে। ইউএন মিশনে বাংলাদেশ আর্মি হচ্ছে সবচেয়ে ডিমান্ডেবল, কি অদ্ভুত, কি তাদের প্যাটার্ন, তাদের জীবন চরিত্র আমাকে তো চরম ভাবে টানে।
রাইট, এবং কি অদ্ভুত ভাবে আপনার চোখে মুখে
না, এটা হওয়ার কারণ হচ্ছে ছোটবেলার প্রচন্ড ড্রিম, অনেক স্বপ্ন মাখা এদেরকে, এবং আমি বহুদিন এদের ড্রেস মানে আমার ফরচুনেটলি আমার পরিবারের মধ্যে একজন আছেন, তার ড্রেস পরে আমি চুরি করে, পরার তো অধিকার আমার নাই, চুরি করে ড্রেস পরে ডিসপ্লে করে দেখেছি যে কেমন দেখায় আমাকে। এটা আসলে কিছুই না, কেমন দেখতে লাগতেছে সেটা না, ইফ আই ওয়ান্ট বি লাইক দিস অফিসিয়াল বা নন কমিশন যাই হোক না কেন, সবচেয়ে বড় যেটা ব্যাপার, আমাদের সম্মানের আমাদের গর্বের দারুণ একটি জায়গা উপহার দিয়েছে বাংলাদেশ আর্মি, এবং সেই বাংলাদেশ আর্মির কার্যকারিতা দেখবার সুযোগ আমাদের খুব কম হয়, কারণ বাংলাদেশ আর্মির অ্যাকচুয়ালি দায়িত্ব হচ্ছে স্বাধীন এবং সার্বভৌমত্ব রক্ষা করা এই বাংলাদেশে, এই ভূখণ্ডে। তারপরে বিভিন্ন ক্রাইসিস ম্যানেজমেন্টের জন্য এদেরকে নিয়ে আসা হয়, যেমন সাভারে যে আমরা লেটেস্ট যে রানা প্লাজা ট্র্যাজেডিটা দেখলাম, সেসব জায়গাগুলোতে তাদেরকে নিয়ে আসি, বন্যা পূর্ববর্তী বা পরবর্তী সময়গুলোতে তাদের ইনভলভমেন্ট দেখা যায়, বড় বড় বাংলাদেশের বিভিন্ন প্রজেক্টগুলো যখন হয়, যেমন ওভারব্রিজগুলো হচ্ছে, এই যে কিছুদিন আগে স্বপ্নিল যে জায়গাটা তৈরি হলো হাতির ঝিল, এসব জায়গাগুলোতে বড় বড় কাজগুলোতে হয়তো তাদের ইনভলভমেন্ট দেখি, কিন্তু মোটা দাগে বড় করে তাদের কাজগুলো আমাদের দেখার সুযোগ ওই অর্থে হয়ে ওঠে না। কিন্তু এটা আমরা খুব ভালো করেই জানি যে যখন আমরা রাতের অন্ধকারে ঘরের মধ্যে নিশ্চিদ্র নিরাপদায় ঘুমিয়ে আছি, তখন আমরা জানি যে দুর্গম পাহাড়ি এলাকার বর্ণনা ইমরুল এতক্ষণ পর্যন্ত দিলেন, যে পাহাড়ি মশার কথা বললেন, যে চীনে ঝোঁকের কথা বললেন পাহাড়ি এলাকার, যে যে দুর্গম জায়গায় যেখানে খাওয়ার কোনো নিশ্চয়তা নাই, প্রত্যেকটা পা ফেলাতে যে কোনো সময় পাহাড়ি সাপের দংশনে এক সেকেন্ডের মধ্যে জীবন গোটা শরীর নীল হয়ে যেতে পারে, মারা যেতে পারেন আপনি, সেখানে আপনি যেমন ছেড়ে এসেছিলেন আপনার প্রাণের টুকরো সেই ইমাকে, সে যার বয়স মাত্র 3-3.5 বছর, আপনি হিমু ছেড়ে এসেছেন আপনার প্রিয়তম স্ত্রীকে, 1 বছরও হয়নি, তার মেহেদির দাগ এখনো শেষ হয়ে যায়নি, রং শেষ হয়ে যায়নি, আপনি যেমন স্মরণ করছিলেন আপনার বাবা মাকে, ইমরুল যেমন স্মরণ করছিলেন আপনার বাবা মা বন্ধু বান্ধব এদেরকে, ঠিক সেই রকম ভাবে এই জওয়ানরা, এই অফিসিয়ালরা বাংলাদেশ আর্মির দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর এই দুর্গম এলাকাগুলোতে চষে বেড়াচ্ছেন, শুধুমাত্র আমাদের দেশটাকে অখণ্ড রাখবার জন্য, শুধুমাত্র আমাদের স্বাধীন এবং সার্বভৌমত্বকে অবিচল রাখার জন্য, অখণ্ড রাখবার জন্য। হ্যাটস অফ, অনেক সম্মান, অনেক বড় স্যালুট এই প্রাণা ভালোবাসা বাংলাদেশের পক্ষ থেকে এই বাংলাদেশ আর্মিদেরকে। যখন আপনাদেরকে সম্মানিত করি তখন মনে হয় বাংলাদেশি বা বাঙালি হিসেবে আমি আমার দায় থেকে কিছুটা হলেও মুক্তি পেলাম। দিনের পর দিন 18 দিন কিরকম না বিশ্বাস অবস্থা উঠে গেছিল ইমরুল, হিমু যখন আপনার পাহাড়ি এলাকায় ছিলেন, এইভাবেই কিন্তু ওরা চষে বেড়াচ্ছে, এবং এটি সত্য, যেটি পুলিশ সুপার বলেছেন এটি সত্য। টাকার যে ব্যাপারটা, আমি এই ব্যাপারটা অবশ্যই ইনভেস্টিগেশনের দাবি রাখি, এই 15 লাখ টাকা কে তাহলে গ্রহণ করলো, কার মাধ্যম দিয়ে ওদের কাছে পৌঁছালো, আদৌ 15 লাখ টাকা কোথাও দেওয়া হয়েছে, সে দেওয়ার জায়গাটা কি ছিল, সেটা ইনভেস্টিগেশনের দাবি রাখে, যে আসলে গোয়েন্দা ইনভেস্টিগেশন দাবি রাখে, টাকাটা গেল কোথায়, টাকাটা নিল কি, আদৌতে কি তাদের কাছে টাকাটা পৌঁছানো হয়েছিল কিনা। তবে এটি সত্য, যেটি আপনার কথাতে উঠে এসেছে ইমরুল এবং হিমু আপনিও বলেছেন, এই যে মানসিক চাপ, রাতের বেলায় উপর দিয়ে হেলিকপ্টার ঘুরছে, ওরা জায়গা পরিবর্তন করছে দিনের পর দিন, ওরা খুব ভালো করে জানে যে বাংলাদেশ আর্মি মুভ করতেছে রীতিমতো, অন্যান্য ল এনফোর্সমেন্ট এজেন্সি আছে কিন্তু ওদের টার্গেট হচ্ছে বাংলাদেশ আর্মি, এবং ফাইনালি যে গহীন জঙ্গলের কথা বললেন সেখানে অলরেডি ডিজে ফায়ার লোকজনের সামনে আপনারা গিয়ে পড়ে গেলেন, এবং তারা সেখান থেকে আপনাদেরকে মুক্ত করে নিয়ে আসলো। যদি এই প্রেশারটা না থাকতো, যদি তাদের লেভেল অফ ইনভলভমেন্টটা এইরকম না হতো, কমান্ড অ্যাক্টিভিটিজের কথা আপনার মুখ দিয়ে উঠে এসেছে ইমরুল, যদি তাদের তাদের ইনভলভমেন্ট এই লেভেলে না হতো তাহলে হয়তো আপনাদের জীবনটা শেষ করে দিতে, আপনাদেরকে মেরে ফেলতে ওরা সেকেন্ড থার্ড দিত না। টাকা না পেলে বা যে পরিমাণ টার্গেট করেছে তারা সে পরিমাণ টাকা না পেলে আপনাদের জীবন শেষ করে দিত, এবং এটা দিয়ে একটা মেসেজ পাঠানোর চেষ্টা করতো যে তারা কাউকে অপহরণ করলে তারা জীবিত ফিরে আসতে পারে না, যাতে করে তাদের সাথে নেগোসিয়েট করার জন্য হলো অদূর ভবিষ্যতে যত টাকা ডিমান্ড করবে তত টাকা দিয়ে যেন ওদেরকে মুক্ত করা হয়। এটি সম্ভব হয়েছে শুধুমাত্র তাদের এই এই প্রাণান্তকর অ্যাক্টিভিটিজের জন্য। আপনাদেরকে অনেক সম্মান, আমি জানি যে হয়তো আমাদের আমাদের অনুষ্ঠান অনেকেই শোনেন, অনেকেই শোনেন, আর্মি থেকে প্রচুর টেক্সট আসে আমাদের কাছে, এবং আপনাদেরকে আমরা এই স্টুডিওর পক্ষ থেকে অনেক সম্মান জানাচ্ছি, এবং অনেকেরই বাই রোটেশন নন কমিশন কমিশন সবারই কিন্তু এই হেলট্র্যাক্স এলাকাগুলোতে পোস্টিং হয় আমি, এবং তারা কিন্তু এই কষ্টের মধ্য দিয়েই কিন্তু তাদের ক্যারিয়ারটাকে সমৃদ্ধ করে। অনেক সম্মান, অনেক সম্মান জানাচ্ছি আপনাদেরকে। আমরা অনুষ্ঠান শেষ করে নিয়ে আসছি বন্ধু, একদম শেষ প্রান্তে, অনুষ্ঠান শেষ মুহূর্তে প্রায় টেক্সট আসে আমার কাছে, মেঘলার কাছে আসে, বলা হয় যে সাক্ষাৎ করার কথা। আমি এতে শ্যাম আপনাদের জন্য কালকে অপেক্ষা করব নন্দন পার্কে, বিকাল 4টা থেকে শুরু হবে এই কনসার্ট, যেখানে অংশগ্রহণ করতে যাচ্ছেন LRB দ্য ড্রিম ব্যান্ড, এবং যা লিড করছেন আয়ুব বাচ্চু, সাথে মিলা প্রমিথিয়াস, এবং সেই সাথে পাওয়ার ভয়েস এর স্টাররা তো থাকছেন, এবং আমি থাকছি শুধু আপনাদের সাথে দেখা হবে বলে। কিন্তু যেহেতু আমি পিড়াপিড়ি করতে পারছি না, এই কারণে যেহেতু ওখানে একটা গেট ফি তো থাকেই, ও 50% অফ যদি প্রাণাত লেভেল আপনারা জমা দিতে পারেন, যদি সম্ভব হয় তবে আসবেন, এবং আমি ফরচুনেট হব আপনাদের সাথে সাক্ষাৎ পেয়ে। আর এই মুহূর্তে শেষ কিছু টেক্সট মেঘলা নিয়ে অনুষ্ঠান শেষ করি, এবং তার আগে 2-3 ফোন কল বাড়ি। হ্যালো, আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন, কোথা থেকে বলছেন?
আমি তুলি, কারণগঞ্জ
থেকে। জি তুলি, ঈদ কেমন হলো? আর জঙ্গল ভ্রমণ কেমন হলো? আমি ইমরুল এবং হিমুকে নিয়ে সেই দূর প্রান্তের রাঙামাটি থেকে শুরু করে খাগড়াছড়ি বিভিন্ন জঙ্গল ঘুরেছি এতক্ষণ, ফাইনালি তো আমরা ঘুরেছি,
কারণ সেই প্রত্যেকটা মোমেন্ট আমরা ফিল করছি যে মানে কতটা মানুষ কষ্ট করতে পারে, তো ওরকম অবস্থার মধ্যে আমি একবার পড়েছিলাম, তো এইটা আমি ফিল করতে পারছি যে একটা মানুষ কতটা কষ্টে থাকতে পারে যখন তার চোখ দিয়ে বাধা দেওয়া হয় তার হাত দুটো, এরকম সিচুয়েশন মানে জাস্ট বলে বুঝানো যাবে না,
তুলির জীবনে ঘটনাগুলো শুনতে চাইবো আমরা। তুলি অনেক ধন্যবাদ, অনেক কৃতজ্ঞতা আমাদের সাথে যুক্ত থাকার জন্য।
ম্যারিল্যান্ড থেকে দেবব্রত দাস লিখেছেন যে বাংলাদেশের ইঞ্জিনিয়াররা তো নিজেদেরকে দেশের শ্রেষ্ঠ মেধাবী বলে দাবি করেন, আসলে কি তারা এডুকেটেড, কেন তারা এরকম করেন?
দেবব্রত খুব দারুণ ভাবেই বলেছেন, শুধু কোন নির্দিষ্ট প্রফেশনের কথা বলবো না, প্রত্যেকটি প্রফেশনে সেই মানুষটি তখনই এনরিচ হয় যখন তার সাথে তার প্রফেশনাল অ্যাক্টিভিটিস বা প্রফেশনাল কোয়ালিটির সাথে হিউম্যান কোয়ালিটিস গুলো যুক্ত হয়। হিউম্যান ভ্যালুস বা হিউম্যান কোয়ালিটিস ছাড়া ওই মানুষটি আর যন্ত্র মানবের সাথে কোন তফাতই চলে না, আর যন্ত্র মানবের কাছ থেকে নিঃসন্দেহে ভালো কোন আউটকাম পাওয়া সম্ভব না।
ওকে, একটা ফোন কলে যাচ্ছি।
হ্যালো, আসসালামু আলাইকুম।
হ্যালো, আসসালামু আলাইকুম।
ওয়া আলাইকুম আসসালাম, ঈদ মোবারক।
গুরু, ঈদ মোবারক।
ঈদ মোবারক, বিলেটেড। জি
জি, সাব্বির বলছিলাম ক্যানিংস থেকে।
জি সাব্বির, আমরা খুব সফলভাবে আপনাদেরকে সাথে নিয়ে সম্ভব হয়েছে আমাদের পক্ষে এত চমৎকার একটি ক্যাম্পেইন কমপ্লিট করা, বস্ত্র বিতরণ পথ শিশুদের জন্য, আর আজকে প্রথম অনুষ্ঠান করলাম ঈদের পরে,
এই দুইজন।
এর জন্য তো আপনাকে অনেক ধন্যবাদ, এবং আমাদের বাংলাদেশে সবার জন্য অনেক আন্তরিক শুভেচ্ছা। আমরা ঈদটা সবাই একসাথে করার জন্য, আনন্দময় একভাবে ভালোভাবে করার জন্য।
এবং কেরানীগঞ্জ অনেক দূরে থাকেন আপনি, নাহলে আমি চাইতাম যে আপনি কালকে আমার সাথে দেখা করেন নন্দন পার্কে। কালকে নন্দন পার্কে বিকাল 4টা থেকে আমি থাকবো লাইভ একটি অনুষ্ঠানে। আপনাকে হয়তো আমি দাওয়াত দিয়েছি ঠিকই, চাইতাম আসতে, কিন্তু কেরানীগঞ্জ একটু দূরে যেতে হয়, যদি সম্ভব হয় প্লিজ চলে আসেন।
জি গুরু, আমি তো যে ঈদের পরের দিন গিয়েছিলাম,
তাহলে আর দরকার নাই,
দেখি কালকে যদি
যেতে দরকার নাই। আমার মনে হয় যে আবারও এরকম অকেশন আসবে, তখন হয়তো দেখা হয়ে যাবে। ভালো থাকবেন, দোয়া রাখবেন আমাদের জন্য।
ওকে, ফেসবুকে বন্ধু আপনি কমেন্ট করতে পারেন এখনই। অ্যাড্রেসটি হচ্ছে www.facebook.com/ঢাকাএফএম90.4। এবং কমেন্ট করেছেন রাজু আহমেদ, লিখেছেন, জীবন বড়ই অদ্ভুত, কখনো সহজ কখনো কঠিন, হয়তো তোমাদের দুঃখে দুঃখী হতে পারবো, কিন্তু তোমরা যে কষ্ট সহ্য করেছো তা বহন করতে পারবো না, তবে তোমাদের ধৈর্য আর সাহসিকতায় জীবন যুদ্ধে কি করে জয়ী হতে হয় তা শিখতে পারবো।
অনেক সুন্দর। দ্য লাস্ট ফোন কল। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ঈদ মোবারক।
হ্যাঁ গুরু, ঈদ মোবারক। গুরু কেমন আছেন?
জি ভালো আছি, অনেক ভালো আছি। ভালো থাকবো না কেন বলেন? কারণ এই যে ক্যাম্পেইনটা এত সাকসেসফুলি হয়েছে আপনাদের সাহায্যে, ভালো না থাকার কোনো কারণই নাই। এবং মাঝে মনটা খারাপ হয়েছিল এই ইমরুল এবং হিমুকে নিয়ে, 18 দিন ধরে অমানবিক জীবন তারা পার করেছে, কিন্তু ফাইনালি তারা আমাদের সাথে আছে। অবশ্যই সব মিলিয়ে খুব ভালো আছি, প্লিজ বলুন। এবং আপনার সাথে মনে হয় কালকে দেখা হচ্ছে, কোথায় আপনি আগে তাই বলুন।
জি গুরু, আমি বসুন্ধরা চাকরি করি, বসুন্ধরাতে শুতে আছি।
কালকে কি ছুটি আছে?
জি কালকে, হ্যাঁ ছুটি আছে।
যদি সুযোগ হয়, যদি সম্ভব হয়, কোনো প্রবলেম যদি না থাকে বা অন্য কোনো ব্যস্ততা না থাকে, পরিবারকে সময় দেওয়াটার বাইরে যদি সুযোগ থাকে, তাহলে চলে আসেন নন্দনে, দেখা হোক। আমাকে ওইরকম বয়সী, ওইরকম ভারতপূর্ণ এরকম কিছু মনে হয় না। মনে হয় আপনাদেরই খুব সাধারণ সাদামাটা লুক আমার, যে কারণে খুব সাধারণ, বেশি মাত্রায় সাধারণ দেখায়। সেজন্য আগে থেকেই বলে রাখলাম, যেহেতু আপনারা এসে যেন হোঁচট না খান, মনে কষ্ট না পান। জি বলুন।
জি গুরু।
জি
তো, হ্যালো।
জি জি শুনতে পাচ্ছি, প্লিজ বলুন।
তো মানে কালকে কি আপনি থাকবেন? কথা বলবেন?
আমি থাকবো, আমি থাকবো। বিকাল 4টা থেকে শুরু হবে, যতক্ষণ লাইট জ্বলছে নন্দনের আমি আছি। ভালো থাকবেন বন্ধুরা, বিদায় নিচ্ছি। বিদায় নেওয়ার শেষ মুহূর্তে ইমরুল এক বাক্যে আমার বন্ধুদের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে।
আসলে আমি কি বলবো, টেলিকম সেকশনে যারা চাকরি করেন আমি তাদের উদ্দেশ্যে বলবো যে আপনারা খাগড়াছড়ি, রাঙামাটি, প্লাস বান্দরবানে তিন পার্বত্য জেলায় যারা টেলিটকে কাজ করবেন তারা সাবধানে কাজ করবেন। এবং আগে প্লাস পিছনের খোঁজ খবর মানে একদম টোটালি নিয়ে তারপরে কাজ করতে যাবেন, মানে হুট করে একটা কাজ দিল দৌড় দিয়ে আসি কাজটা করতে যাবেন না, সবসময় কেয়ারফুলি ভাবে কাজ করবেন। আর আমাদের কাজটা আসলে খুব রিস্কি, সবাই মানে টাওয়ারে অনেক সময় উঠতে হয়, অনেক সময় রুমের ভিতরে কাজ করতে হয়, অনেক সময় পাওয়ারে কাজ করতে হয়। সবাই সাবধানে কাজ করবেন,
সেফটি বেল্ট ব্যবহার করবেন অবশ্যই,
অবশ্যই সেফটি বেল্ট, অবশ্যই সেফটি বেল্ট, হেলমেট,
এগুলো ছাড়া যেন কোনো ভাবে না
করবেন।
জি অনেক ধন্যবাদ হিমু, বিদায় নিচ্ছি আপনার কাছ থেকে। শেষ মুহূর্তে কিছু বলুন আমার বন্ধুদের উদ্দেশ্যে।
সবসময় সবাই করছেন,
এবং সেটি তো দেখছেন যে হাজার হাজার মানুষ কিভাবে তারা দোয়া করেছে আপনাদেরকে এই ফেসবুক এবং কমেন্টের মাধ্যমে। জি আপনাদেরকে অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা ইমরুল, স্পেশালি আপনাকে এবং হিমু আপনাকে, যে আপনারা এই রকম ভাবে নিজেদেরকে ওপেন করেন, যেভাবে ওপেন, জি যেভাবে ওপেন করলেন আজকে আপনাদের নিজেদেরকে, এতে এতে একটি বিষয় তো একেবারেই পরিষ্কার যে আপনাদের সাথে কিন্তু জাস্টিফাই হয়েছে, কারণ প্রত্যেকটি মানুষ ঠিক ওই জায়গাতে নিয়ে চলে গেছে যেভাবে আপনি তাদেরকে নিয়ে গেছেন। আপনি যখন প্রতিবাসের সে তরকারি খাচ্ছিলেন, গুলমলতা পাতার তরকারি খাচ্ছিলেন, ওরাও যেন সাথে খাচ্ছিল। আপনি যখন পাহাড়ে হাঁটছিলেন, ওরাও যেন হাঁটছিল। আপনার শরীরে যখন যোগ
আপনার শরীর থেকে রক্ত চুষে নিচ্ছিল, ওদের সাথেও যেন তাই হচ্ছিল। আপনি যেমন ওই লতা পাতা দিয়ে যখন ঘুমানোর চেষ্টা করছিলেন বালিশ ছাড়া, ওরাও যেন সেখানে ঘুমিয়েছিল। আপনি যখন আওয়াজ দিচ্ছিলেন মাঝে মাঝে আমরা বেঁচে আছি কিনা সেটা পরিষ্কার হবার জন্য, হিমু সবাই একসাথে আওয়াজ দিচ্ছে, ওরাও যেন আওয়াজ দিচ্ছিল। ফাইনালি আপনার মন, আপনার আত্মা, খাবার খেলে তো মানুষের পেট ভরে, জিহ্বার আস্বাদন মিটে, কিন্তু পৃথিবীতে খুব কম খাবার পাওয়ার সুযোগ পায় মানুষ যেখানে মানুষের আত্মা জুড়িয়ে যায়। সে আত্মা জোড়ানোর পানি যেখানে খেয়েছিলেন আপনি, ওরাও যেন সে পানি খেয়েছিল। এটি হচ্ছে প্রাণার ভালোবাসা, বাংলাদেশের সার্থকতা, এই কমিউনিটিটা এত বেশি ইনভলভ থাকে পরস্পর পরস্পরের সাথে। বিদায় নিচ্ছি, সামনে সপ্তাহে আবার কথা হবে স্রষ্টা যদি চান। শেষ মুহূর্তে আবার বলছি বন্ধু, চলে এসো মাটির টানে, চলে এসো মাটির টানে, তারুণ্যের জোয়ারে ভাসবে তুমি, ভালোবাসার সুর বাজবে তোমার মনে। এটাই তো তোমার দেশ, আমার দেশ, তোমার আমার, আমাদের সকলের ভালোবাসার বাংলাদেশ।
পাচ্ছেন যে আজকের আমাদের আয়োজনটি শেষ হয়ে গেছে, গুরু চলে গেলেন, অতিথি বন্ধুও চলে যাচ্ছেন এবং আমারও যাবার পালা। এই মুহূর্তে ঘুরিতে সময় ঠিক রাত 1:51, অনেকটা সময় চলে এসেছি আমরা। আজকে আরো একটা নতুন দিনের শুরু হলো, 16 আগস্ট, এবং আজকে কিন্তু বাংলা মাসের প্রথম, ভাদ্র মাসের প্রথম দিন, পহেলা ভাদ্র। প্রচন্ড গরম হবে, তাল পাকা গরম, উফ আমি জানি না কি অবস্থা হবে। অ্যান্ড অনেক বন্ধুই আমাদের সাথে যুক্ত ছিলেন ফেসবুকের মাধ্যমে, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এবং আমরা এই মুহূর্তে চলে যাচ্ছি, কিন্তু ফিরে তো আসবো আবার আগামী বৃহস্পতিবার, কথা তো হবে ইনশাল্লাহ। এবং আজকে মানে 16 আগস্ট শুক্রবার, আজকে তো কনসার্ট হচ্ছেই সাভারের নন্দন পার্কে, এবং আমাদের প্রাউড স্পন্সর প্রাণ আপের সৌজন্যে এই কনসার্টটি আয়োজন করা হয়েছে। এবং আরো একবার জানিয়ে দিচ্ছি যে এই কনসার্টে যারা পার্টিসিপেট করছেন তারা হচ্ছেন LRD, প্রমিথিউস, মিলা, পাওয়ার ভয়েস, স্টার, সজল, কর্নিয়া, বেলি, মাসুম, এবং অবশ্যই গুরু হেতাশান্ত থাকছেনই। তো আপনি চলে আসবেন বন্ধু, গুরু হেতাশান্তকে দেখতে হলে অবশ্যই এই অপরচুনিটিটা একদমই মিস করবেন না। আর সবাই তো অনেক ভালো থাকবেন এই প্রত্যাশাই, এই প্রত্যাশাই তো চাই যে সবাই অনেক ভালো থাকবেন। অ্যান্ড ওহো, বিদায় ঘন্টাই বেজে গেছে, তো আর একদমই দেরি করা যাবে না, আমাকে চলেই যেতে হবে। আর যেতে যেতে বাংলাদেশের একটা গান প্লে করে যাব, তো সবাই অনেক ভালো থাকবেন আর কথা হবে।
This track was downloaded from FusionBD.com.